exclusively on FusionBD.com.
It's here with more fun and fear.
শুনছেন সবসময় রেডিও ফুটি রেডিও এফএম, শুরু হয়ে গেল ফুটি এফএম হরর ক্লাব। শুরু করে দেয় এখন সময় ঠিক 11:01, আর এই সময়টা থেকে সৃষ্টি থাকছে আপনার সাথে, থাকছে একদম রাত 2টা পর্যন্ত। আর আজকে আমাদের সাথে ঢাকা বাইরে থেকে দুইটা হরর ক্লাব এসেছে, তো অনেক মেম্বার 6 জন এসেছেন তারা, 2টা ক্লাব থেকে, ব্ল্যাক ম্যাজিক হরর ক্লাব থেকে এবং রাজ হরর ক্লাব থেকে 6 জন এসেছেন। তাদের সাথে আমরা কথা বলবো, অনেক অনেক আড্ডা হবে এবং তাদের তারা যে জায়গা থেকে এসছেন সেখানকার অনেক ঘটনা আছে, অনেক মানে কিছু প্রচলিত কিছু গল্প আছে, সেই গল্পগুলো বেশ মজার, তো সেগুলো শুনবো, তাদের সাথে অনেক আড্ডা হবে। এবং সেই সাথে সাথে চলছে আমাদের হরর সিরিজ ড্রাকুলা, এবং ড্রাকুলার আজকে 5 নম্বর এপিসোড, খুবই চমৎকার একটা জায়গা আছে গল্পটা, তো যাক দেখা যাক আছে কি হয়। এবং সেই সাথে সাথে খুব সুন্দর সুন্দর আরো দুটো গল্প আছে, বুধদের প্রচুর একটা গল্প আছে আপনাদের শোনাবো। এবং সেই সাথে মেল অফ দ্য উইকে অনেকদিন পর হরর ক্লাবের একজন লিসনারের লেখা একটা গল্প, মানে নিজেদের লিসনারদের লেখা গল্প অনেকদিন থেকে পাওয়া হচ্ছে না, বা পেলেও আসলে ঠিক সেরকম ভালো গল্প আসছিল না বলে আমরা দেখা যাচ্ছে কানেক্টেড স্টোরিজ অনেক বেশি পাওয়া যাচ্ছিল। তো এই সপ্তাহে কিন্তু মেল অফ দ্য উইকে একদম লিসনারের লেখা নিজের একটা গল্প, এরকম একটা গল্প আছে, কি সেটা এখন জানাচ্ছি না, যখন পাবো তখনই জানাবো। সেই সাথে আনসেন্সর সেগমেন্টে একটা খুব মজার একটা ক্লিপ আছে। তো এই হচ্ছে আজকে ভূতেতম হরর ক্লাবের মোটামুটি যেটা বলা আছে কি কি থাকে। শুরুতে যেটা হয় ওটা হচ্ছে 3টা গান শুনে আসি, তো গান শুনে আস্তে আস্তে বাকি কথা হবে। তো শুনতে থাকুন রেডিও ফুটি হরর ক্লাব। আমার সাথে স্টুডিওতে কিন্তু একটা ক্লাবের 3 জন মেম্বার চলে এসেছেন, যেটা বলেছিলাম যে আজকে ভূতের ফ্রম হরর ক্লাবে যা থাকবে ড্রাকুলা 5 নম্বর এপিসোড, আগে পরে যেটা খুব সুন্দর সুন্দর গল্প আছে, ভূতের পশুর একটা গল্প আছে, দিনে দুপুরে ভূত, এটা মানে আমাদের প্রিয় যে ভৌতিক গল্পের সংকলন ঠিক সেটাতে ছিল। এছাড়া আরও একটা মেলো তবিকে একটা গল্প আছে, আমাদের একজন লিখন লিখে পাঠিয়েছেন, খুব সুন্দর একটা গল্প, একটা ভ্যাম্পায়ারের মানে এই বিষয়গুলো নিয়ে জড়িত, এই বিষয় নিয়ে একটা গল্প। তো ড্রাকুলা শুরু হওয়ার পর থেকে কিন্তু বেশ রেগুলারই ভ্যাম্পায়ার বা এই ধরনের গল্প বেশ পাওয়া যাচ্ছে। তো যাই হোক, আজকে যে হরর ক্লাবের যে মেম্বার আছে তাদের সাথে শুরু থেকে পরিচিত হয়ে তাদের সাথে আমরা কথা বলবো। তো নাম এবং কোথেকে এসছেন?
আমার নাম লাহান মাহফুজ, আমি এসেছি মতিঝিল ঢাকা থেকে।
হ্যালো, আমি মোহাম্মদ গোলাম মোল্লা স্বপ্নিল প্রামাণিক, আমি এসেছি মতিঝিল থেকে।
ব্ল্যাক ম্যাজিক হরর ক্লাব,
জি ভাইয়া।
আরাফাত,
জি ভাইয়া।
তো আপনি বেশ অনেকদিন পর আছেন।
জি, প্রায় 1.5 মাস পরে গত শোতে আসছিলাম, 1.5 মাস আগে আসছিলাম আর কি।
কেমন লাগছে হরর ক্লাব এখন?
জি, ওই রকমই চলতেছে ভাইয়া, মাঝখানে পরীক্ষা চলতেছিল তো আর কি, ওইভাবে আর কি শোনা হয় না আগের মতো যে রেগুলার শোনাটা,
আপনারা সবাই তো ভূতের ফ্রমের ফ্যান আমি যদি জানি।
জি ভাই,
তো ভূতের ফ্রমের শোনার শুরুটা কিরকম একটু শুনে?
শোনার শুরুটা আর
কি বললো, বা কি কারণে শোনা শুরু করেন ভূতের ফ্রম?
আসলে আমরা তো দিনাজপুর থেকে, দিনাজপুরের প্ল্যাটফর্মটা ছোটবেলায় ওইরকম ছিল না, এখন যেহেতু প্ল্যাটফর্মটা বড় হয়ে এসেছে, সব জায়গায় নেটওয়ার্কটা ছড়িয়ে গেছে, এখন সবাই শুনতে পারে।
প্রথম কার কাছ থেকে শুনেছিলেন যে ভূতের ফ্রম নামে একটা শো হয়, সেখানে মানে ভূতুরের ঘটনা সব শেয়ার করা হয়?
একটা বড় অপুর কাছে।
আচ্ছা, তারপর প্রথম দিন যেদিন শুনলেন সেদিনের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল?
প্রথমে তো আপু আর কি শোনালো, যখন শুনছিলাম আপুর সাথে শুনছিলাম তো তদূর পর্যন্ত ঠিক ছিল, কিন্তু রাত্রে যখন একাই ফোনে কানে হেডফোন দিয়ে শুনছিলাম তখন একটু ভয়টা বেশি ছিল।
কোন ক্লাসে পড়ছেন তখন?
তখন ক্লাস 9।
তারপর কি রেগুলার শোনেন?
তারপর থেকে আর কি রেগুলার শোনা হয়।
আচ্ছা, স্বপ্নিল।
হ্যাঁ ভাইয়া,
স্বপ্নিলের প্রথম শোনার অভিজ্ঞতা?
আমার ক্লাস 7 থেকে এটা শুরু করি, যখন আমি ফার্স্ট তখন বড় ভাইদের কাছ থেকে শোনা, তো ভাইয়ারা শুনতো, একা একা শুনতো, আমাকে মাঝে মাঝে ডাকতো, যা শুনো দেখি কেমন লাগে, আমি যাইতাম ভাইয়াদের কাছে, তো শুনতাম, তারপর থেকে ভালো লেগে যায়। আর ওই জন্য আমি তখন থেকে প্রায় রেগুলার চেষ্টা করতাম ভূত গান শোনার জন্য, আর প্রায় আবার লাইট অফ করে শুনতাম। আর তখন
এত ছোটবেলায় ভূত ফিল্মের এই ঘটনাগুলো শুনে কি মানে খুব ভয় লাগছে?
হ্যাঁ, যে দীপ্তজি ভাই বললো যে রাতে ঘুম আসে না, রাত
কোনো এরকম কোনো ঘটনার কথা মনে আছে যে এখনো মনে করলে ভয় লাগে?
হ্যাঁ, এখনো শুনলে ভয় লাগে যে হঠাৎ করে রাতের বেলা লাশের গাড়ি যাচ্ছে।
স্পেসিফিক কোনো ঘটনার কথা মনে আছে লাশের গাড়ি নিয়ে কোনো ঘটনা?
হ্যাঁ, লাশের গাড়ি, যেমন রাতের বেলা অ্যাম্বুলেন্সে করে লাশের গাড়ি নিয়ে যাচ্ছে, হুট করে লাশটা উঠে দাঁড়ালো। যেমন এরকম যদি শুনি যে লাশের গাড়ি যাচ্ছে একটা মৃত মানুষ উঠে দাঁড়ালো, ব্যাপারটা অন্যরকম লাগে।
অ্যাম্বুলেন্সের যাত্রী এই নামের পরবর্তীতে এই ঘটনাটা ভূতপ্রেম যে বই বের হয় প্রত্যেক বছর বইমেলাতে একটা বই বের হতো, সেখানে এই ঘটনাটা ছিল এবং এই গল্পটা আমরা হরর ক্লাবও করেছি। আসলে খুবই ভয়ঙ্কর একটা
ঘটনা, অনেক ভয়ঙ্কর।
তো এমনিতে হরর বিষয়ের প্রতি মানে আগ্রহ কি, ভয় পেতে ভালো লাগে নাকি নিজের জীবনের কোন বিষয় এর সাথে সংযুক্ত?
নিজের জীবনের বিষয়ের সঙ্গে,
আমি দেখতে পাচ্ছি যে যখন দাঁড়িয়ে কথা বলছিলাম স্বপ্ন বেশ সাইডেল হয়ে যান প্যারানর্মাল বিষয় বা এই বিষয়গুলো নিয়ে। মানে আপনার জীবনে কি প্যারানর্মাল ঘটনা খুব মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত বেশ আশ্চর্য?
হ্যাঁ, এটা আমার প্রায় ক্লাস টু থেকে এটা আমার লাইফে ঘটে। তো ক্লাস টু থেকে যখন ঘটে
বিভিন্ন প্যারানর্মাল ঘটনা ঘটে আপনার লাইফে?
জি ভাই, অনেক।
মানে আপনি কখনো কি এই বিষয়গুলো আসলে প্যারানর্মাল নাকি এগুলো নর্মাল কোনো ঘটনা আপনার কাছে প্যারানর্মাল হয়ে যাচ্ছে? আপনি কখনো পরীক্ষা করার চেষ্টা করেছেন বা মানে কারোর সাথে শেয়ার করেছেন যে?
হ্যাঁ, আমি শেয়ার করছি আমার ফ্রেন্ডদের সাথে, এটা প্রায় শেয়ার করছি।
তারপর
যখন আড্ডা আর কি বসে তখন এগুলা ব্যাপারে একটু আড্ডাটা আর জমে উঠে।
আচ্ছা, জমে উঠে। তো আপনার জীবনের প্যারানর্মাল ঘটনার মাহাত্মটা কি সে আড্ডা পর্যন্ত নাকি একা থাকলে আপনার মানে এরকম ভয় লাগে না কখনো?
একা থাকলে আসলে আমি এখন একা থাকার অভ্যস্ত, একা থাকতে পারি, এটা কোনো সমস্যা হয় না।
আপনার সাথে তখন কোনো
না, তখন মাঝে মাঝে একটু ভয় লাগে, হুট করে যখন মনে পড়ে তারপর নিজের মধ্যে একটু সাহস চলে আসে।
এনজয় করেন কি বিষয়টা মানে বিষয়টাকে এনজয় করেন নাকি?
হ্যাঁ, এনজয় করার মতো ব্যাপার।
ওয়াও, এটা এটা একটা খুব ভালো একটা ব্যাপার। মানে আমি এখন পর্যন্ত যে কয়েকজন মানুষকে দেখেছি বা শুনেছি যাদের জীবনে যেন ঘটনা ঘটে তার ভিতর থেকে এনজয় করার যে একটা ব্যাপার বের করে নিয়ে আসে, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার।
প্রথম দিকে আমার একটু ভয় লাগতো, যেমন হুট করে দেখলাম একটা ভয়ের ব্যাপার ছিল, কিন্তু এখন যদি হুট করে কেউ আমার সামনে, ব্যাপারটা হলো যে আমার সরাসরি একদিন দেখছিলাম আর কি। তো আমার তখন লোম একটু দাঁড়িয়ে গেছিল, বাট একটু পরে দেখি লোকটা নাই, তো ব্যাপারটা আমার তখন সাহস যোগায় যে আমার আমার যদি খারাপ কিছু করে তাহলে আমার খারাপ কিছু করতে আমি
এটাই সুখের ব্যাপার যে যাকে রেখেছেন তাকে বিস্ফোরণ দেখতে হয়নি। তো দীপ্ত, রাইট, ওকে। তো দীপ্ত, আপনি ছোট থেকে বড় হয়েছেন কি দিনাজপুরে? তো আপনাদের আপনার মানে বড় মা কি গ্রামে নাকি শহরে? ছোট থেকে কি এরকম ভূতের গল্প শোনা, এই যে বড় আপুর কাছ থেকে যেমন ভূতের ফ্যামের কথা শুনলেন, তো এর আগে কিরকম ভূতের গল্প ভৌতিক ঘটনা শোনার কি একটা প্রবণতা ছিল?
আসলে নানু বাসা দাদু বাসা যখন যেতাম ওগুলো তো আর কি গ্রাম অঞ্চলে, তো নানুদের নানিদের কাছ থেকে শোনা হতো যে এ ধরনের ঘটনা ঘটে। তো তারা
তাদের গল্পগুলো শুনতে খুব নানু বাড়িতে বেড়াতে গিয়ে দেখা যেত একসাথে বসে আসলে ভেতরে এক একজন ভূতের গল্প বলছে। তা আপনি যে জায়গাটাতে আপনার বাড়ি আপনি বলছেন যে সেখানে এরকম একটা ঘটনা প্রচলিত আছে কোন একটা বাংলো নিয়ে, এরকম কি যেন ছিল গল্পটা?
ওটা ছিল আর কি ডাক বাংলো, আমাদের ফরিদপুরটা এরকম আর কি, ওখানে ব্রিটিশ আমলের বাড়িগুলো এখনো আর কি আছে। তো ওই জায়গায় যে ডাক বাংলো যেগুলো থাকে, ওই ডাক বাংলোর মধ্যে অনেক শিমুল গাছ হয়, শিমুল গাছ তো আপনি জানেন এমনি অনেক বড় হয়, আর ওই বিশালত্বের কারণে ওইখান থেকে আর কি অনেক কথা চলে আসছে, এখানে ভূত থাকে দিন থাকে এরকম ব্যাপার।
স্পেসিফিক কোনো মানে এখান থেকে মানে স্পেসিফিক কোনো ঘটনার জন্ম হয়েছে বা কোনো এরকম হয়ে থাকে এইরকম কিছু একটা বলে?
হ্যাঁ, ওখানে আর কি এই ডাক বাংলো থেকে আর কি শুরু হয়ে একটা ঘটনার প্রচলন হয়েছিল যে এখানে মানে গাছ একটা গাছ থেকে আর কি এরকম হয়েছে, ওটা নাকি রাজা বাচ্চা হিসেবে আর কি ঘোড়া হাতি এগুলো নাকি রাত্রেবেলা 12টার পর আর কি পুরো এলাকা ঘুরে আসে, পরে আবার যখন সকাল টাইমে ভোর টাইমে আবার এসে দাঁড়ায় গাছ হয়ে দাঁড়িয়ে যায়।
আচ্ছা, এই অনেক বছর ধরে বছরের পর বছর ধরে এরকম কত মানে এই বিষয়টা মানুষ বিশ্বাস করে এরকম
এরকম আর কি।
তো কেউ কি আসলে দেখেছে কখনো নাকি অনেক বছর আগে রাজা নানা কেউ দেখেছিল ঘটনাটা সবাই জানে? আপনার কি কখনো মনে হয়েছে যে আসলে এরকম হয় কিনা?
আসলে এগুলো বলতে যখন বাসায় এসে আম্মুকে বলতাম বা বাবাকে বলতাম যে এই ধরনের ঘটনাগুলো, তারা তো সাহস দেওয়ার জন্য বলতো না এগুলো আর কি ভুল কথা।
না না, আসলে তো তাই হ্যাঁ, তবে এই যে লৌকিক যে ঘটনাগুলো বা একদম মানে আমাদের গ্রামের ভেতরে বা একদম ট্রেডিশনাল আমাদের একদম রুট অঞ্চলগুলোতে সেখানে কিন্তু এরকম অনেক কিছু আসলে প্রচলিত আছে। তো সেই ঘটনাগুলো বা গল্পগুলো শুনতে আসলে মানে এগুলো এন্টারটেইনমেন্ট,
জি অবশ্যই
শুনতে ভালো লাগে। তো যাই হোক, আপনাদের সাথে আরো কথা হবে। আমি জানি যে স্বপ্নে তিনি খুবই শুষ্ক করছেন অনেক অনেক ঘটনা তার ভিতরে, তো যাই না সেগুলো শুনতে পারবো কিনা। তবে ওই যে এই ঘটনাগুলো করতে করতে স্বপ্নের যে এক্সপিরিয়েন্স গুলো যে কেমন লাগছে, যেমন জানতে পারলাম যে এখন তিনি এনজয় করেন অনেক কিছু, তো এরকম আরো অনেক কিছু আমরা শুনবো। তো তার আগে আপনাদেরকে একটা নিউজ একটু জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে মানে কথা তো কত ধরনেরই হয়, সব বন্ধুরাই কথা বলে, কেউ সোজা সোজা কথা বলে, কেউ বাঁকায় চেয়ে বেঁকে কথা বলে, চিনি মেশানো মিষ্টি কথাটা গল্পের মতো সুন্দর করে ইনিয়ে দিনে বলা রূপ কথা, একজন বন্ধুর স্পেশালিটি থাকে এক এক রকম। তো যাই হোক না কেন, আপনার কোনো বন্ধুর কোন ধরনের কথা বলতে বেশি পারে সেটা আমাকে জানিয়ে দিতে পারেন ফেসবুক ইনবক্সে। তো এখন যাচ্ছি একটা ছোট ব্রেকে, ব্রেক থেকে যখন ফিরে আসছি তখন আরো অনেক কথা হবে এবং বন্ধুদের কথা নিয়ে কি কথাবার্তা ব্যাপারটা কি সেটাও আপনাদের জানাবো। সুন্দর আসছে একটা গান, গান শুধু ফিরে আসছি, শুধু দেখুন ভিডিও ফুটেই ফুটে গান শুনে ফিরে আসলাম। বহু দর্শন হরর ক্লাবে সৃষ্টি আছে এবং আমার সাথে আজকে এটা কিছুটা ব্ল্যাক ম্যাজিক হরর ক্লাব এবং এখন চলে এসেছে রাজ হরর ক্লাবের তিনজন মেম্বার। তো তাদের সাথে কথা বলার আগে আপনাদের যেটা কথা নিয়ে কথা হচ্ছিল, কথার কথা যখন উঠলই তখন আপনাদের জানিয়ে দেখে বন্ধুদের এক নম্বর নেটওয়ার্কে সব ধরনের কথা ইচ্ছা মতো বলতে পারবেন সবচেয়ে কম খরচে। তাই যারা বিভিন্ন ধরনের নেটওয়ার্কের খরচের বেলা খাচ্ছেন তারা এখন সুইচ করুন এয়ারটেলে, এবং একদমই চিন্তা করবেন নাম্বারটা ঠিক আগেরটাই থাকবে, একটা ডিজিটও চেঞ্জ হবে না। আর এয়ারটেলে সুইচ করতে চাইলে এখনই কল করুন 01644 1233, এই নাম্বারে নাম্বারটা আবার বলছি 01644 1233। দেরি করবেন না, জয়েন করুন এয়ারটেল, সব ধরনের কথা বলি সবচেয়ে কম খরচে। তো বুধ আমার হর ক্লাবে আমার সাথে আছে এই মুহূর্তে নাম এবং কোথেকে এসে বলে দেবেন রাজ হর ক্লাবের তিনজন, নাম এবং কোথেকে এসেছে। মোহাম্মদ
হাবিবুর রহমান রাজ হর ক্লাব থেকে এসেছি।
কোথায় থাকছেন?
হ্যালো লিসেনার্স, আমি অনিক, আমি এসছি রাজশাহী থেকে, রাজহর ক্লাব থেকে এখানে।
হ্যালো লিসেনার্স, আমার নাম হচ্ছে জিশান, আমি রাজশাহী রাজহর ক্লাব থেকে এখানে এসেছি।
ওকে, রাজহর ক্লাব আমি ভূতোষম হওয়া করে যারা রেগুলার লিসেনার তারা প্রত্যেকেই কম বেশি এই ক্লাবটার কথা জানেন, খুবই পরিচিত এবং খুবই অ্যাক্টিভ একটা ক্লাব, আমাদেরকে খুব রেগুলারলি লেখা পাঠায়, গল্প পাঠায়। তো তাদের সেই লেখা গল্প এবং এই যে তিনজন আসছেন তারা কেন আসছে, কীভাবে হওয়ার কথা সাথে সংযুক্ত এবং তাদের ভয়ের কোনো ব্যাপার আছে কিনা তাদের জীবনে, সেই বিষয়গুলো শুনবো এবং সেই সাথে আর একটা গল্প শুনবো। ছোট্ট খুবই ছোট্ট একটা ব্রেক নিয়ে ফিরে আসছে, একদম কোথাও যাবেন না, শুনতে থাকুন রেডিও ফুটে এবং শুনছেন দুটো হরর ক্লাব। ব্রেক থেকে এসে একটা গল্প শোনাচ্ছি আপনাদেরকে, উনি ক্লাবের মেম্বারদের সাথে কথা হবে।
আকাশে কি খুঁজিস?
স্পেস খুঁজি রে মামা।
স্পেস আকাশে?
ইয়েস, ভাবতেছি ওর বাসার ছাদের উপরে আকাশটা নিয়ে নিব।
কি বলিস, আকাশ নিয়ে কি হবে?
মাইয়া রে, পাত্তা তো দিল না অপরাধীটা, এবার ওর আমাকে আকাশেই খুঁজতে হবে, আমি স্টার হতে চলেছি।
কিন্তু কেমনে?
Radio 40, Young Star of the Month, Season 3. To submit your recorded song, log on to www.artistudio.fm, that is, footistudio.fm, or send it to Radio 40, Young Star at gmail.com. To 40.
Choke moke disha, ure jai durakash, shuru neshe, choche
glamour, offer on freshness.
ভাইয়া সব কিছুই তো নতুন, কিন্তু ডাইনিং টেবিলটা?
দুধ কিনতে গেলে দাম, বানাতে প্রচুর সময় আর কোয়ালিটি, সে তো সোনার হরি।
এইসব চিন্তার একমাত্র নিশ্চিত সমাধান আরএফএল ডাইনিং টেবিল।
বলিস কি,
আরএফএল ডাইনিং টেবিলে বার্নিশ করার ঝামেলা নেই, রাস্ট রেজিস্ট্যান্ট এমএস লেট, তাই মরিচা ধরে না। সাথে পাবে একাধিক কালার অপশন সহ সুদৃশ্য প্রিন্টেড ডিজাইন।
তাহলে তো আরএফএল ডাইনিং টেবিল চাই চাই।
দেরি না করে আজই নিয়ে আসুন নান্দনিক ডিজাইনের আরএফএল ডাইনিং টেবিল। আরএফএল ডাইনিং টেবিল, নতুন দিনের টেবিল।
Thank you. ক্লাব শুনছেন স্টুডিও করেছে সময় 11:38 আর ঠিক এই সময়টাতে আপনাদেরকে একটা গল্প শোনাবো ফাইনাল আগের সেই বিখ্যাত তার সম্পাদিত যে প্রিয় ভৌতিক গল্পের যে সংকলনটা সেখানটায় একটা গল্প নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য, বুদ্ধদেব বসু দিনে দুপুরে ভূত, খুব সুন্দর একটা গল্প। গল্পটা শুনে তারপর বাকি কোথায় আসছি, শুরু করছি দিনে দুপুরে ভূত বুদ্ধদেব বসু। হাজরা রোডের মোড়ে ট্রামের জন্য দাঁড়িয়ে আছি বেলা দুপুর। বালিগঞ্জের ট্রাম আর আসে না, এদিকে ভাদ্র মাসের রোদ্দুর পিঠে চচ্চর করে ফুটছে আলপিনের মতো। ওই এতক্ষণে কালীঘাটের পুল থেকে আস্তে আস্তে নামতে দেখা যাচ্ছে শ্রীযুক্ত ট্রামকে। এমন সময় রাস্তা পার হয়ে ছোট একটি মেয়ে আমার কাছে এসে দাঁড়ালো, বলল, আপনি কি ডাক্তার? ভাবতেই পারিনি মেয়েটি আমাকে কিছু বলছে, তাই কথাটা শুনেও গ্রাহ্য করলাম না। কিন্তু পর মুহূর্তেই মেয়েটি সোজা হয়ে আমার মুখের দিকে তাকিয়ে বলল, দেখুন আপনি কি ডাক্তার? খুব অবাক হলাম, একটু যেন খুশিও। কি করে বুঝলে? ওই যে আপনার পকেটে বুক দেখার যন্ত্র, দেখুন আমার মার বড় অসুখ, আপনি কি একবার একটু দেখে যাবেন? মেয়েটি এমনভাবে কথাটা বলল যেন এটা মোটেও অদ্ভুত কি অসাধারণ কিছু নয়। আমি তো কি বলবো ভেবে পাচ্ছি না। এদিকে ট্রাম এসে গেছে, একটা ট্রাম ফসকালে এই দারুণ রোদ্দুরে আবার হয়তো অপর মিনিটের ধাক্কা। মেয়েটি ভাঙা ভাঙা গলায় কাতর ভাবে বলল, চলুন না যাবেন। ওসব কথায় কান না দিয়ে ট্রামে উঠে পড়ায় বুদ্ধিমানের মতো কাজ হতো সন্দেহ নেই, কিন্তু কেমন দোটানার মধ্যে পড়ে গিয়ে পা বাড়াতেই পারলুম না। ট্রামটা মোড় ঘুরে আমার চোখের উপর দিয়ে ঘটর ঘটর করতে করতে বেরিয়ে গেল। যাবেন তো? কোথায় তোমার বাড়ি? চেতলা, এই কাছেই। কি হয়েছে তোমার মার? কি হয়েছে জানি না তো, বড় অসুখ। কতদিন অসুখ? অনেক দিন। ডাক্তারবাবু আপনি যাবেন তো? মেয়েটির ম্লান মুখের দিকে তাকিয়ে আমার কেমন মায়া হলো, ভাবলাম যাই না দেখি আসি ব্যাপারটা, বললাম চলো। মেয়েটি বলল, ডাক্তারবাবু আপনাকে তো আমি কোনো টাকা দিতে পারবো না। মেয়েটি আরো কি বলতে গিয়ে ঢোক গেলে থেমে গেল। আচ্ছা আচ্ছা সেজন্য দেব না, আমি তাড়াতাড়ি বললাম, নতুন পাস করে বেরিয়েছি আত্মীয় বন্ধু মহলে ডাক খোঁজ পরে মাঝে মাঝে, কিন্তু ভিজিট 10 টাকা যে মাসে পাই সে মাসেই খুব খুশি। এই তো এক বন্ধুর ছেলের 99 বুঝি জ্বর হয়েছে, ট্রামের পয়সা খরচ করে এসে তার প্রেসক্রিপশন লিখে দিয়ে এতক্ষণ আড্ডা মেরে বাড়ি ফিরলুম। তবু এই মেয়েটি যা হোক টাকার কথাটা মুখে আনলো। হেঁটে রওনা হলাম মেয়েটির সঙ্গে কালীঘাট পুলের দিকে। জিজ্ঞেস করলুম, তোমার মা কি আর কোনো ডাক্তার দেখেননি? ডাক্তার? না। ডাক্তার দিয়ে কি হবে, এমনি ভালো হয়ে যাবে। না এটা বলে বলে টাকা পাবো কোথায়? তুমি কি ডাক্তার খুঁজতে বেরিয়েছিলে? আর কেউ নেই তোমার বাড়িতে? মেয়েটি জানালো, না কি আর থাকবে, এক দাদা ছিল আমার, সে তো চট করে কাজ করতে গিয়ে রেলে কাটা পড়লো, সেই থেকে আমি আর মা। বেশ তো ছিলাম আমরা, এর মধ্যে কেন অসুখ করলো মা? ডাক্তারবাবু মা কতদিনে ভালো হবেন? আমি ডাক্তারি ধরনের হাসি হেসে বললুম, সে এখন কি করে বলি? ডাক্তারবাবু আজ সকাল থেকে মা যেন কেমন হয়ে আছেন, একবার চোখ মেলে তাকান না। দেখুন বাড়ি থেকে আমি বেরিয়ে ছুটতে ছুটতে এত দূরে এসেছি, যদি কোনো ডাক্তার খুঁজে পাই, যদি আমার উপর কোনো ডাক্তার দয়া করেন, ওই তো সব ওষুধের দোকান, ভেতরে পাতলুন পড়া ডাক্তার বসে, আমার তো সাহস হয় না ভেতরে ঢুকতে, রাস্তার এদিক ওদিক কেবলই ঘুরছি, এমন সময় আপনাকে দেখেই মনে হলো আপনি আমাকে দয়া করবেন। মা সেরে উঠে আপনি একদিন এসে খাবেন আমাদের বাড়ি, কি চমৎকার লাউয়ের পাতা দিয়ে মটর আর রান্না করেন মা। ছি ছি এটা কি বললুম, আপনারা কেন গরিবের বাড়িতে খেতে আসবেন? ডাক্তারবাবু আপনার দয়া আমি কোনোদিন ভুলবো না। ডাক্তারবাবু আপনার হাঁটতে কষ্ট হচ্ছে? কিছু না, চলো। মুখে বললুম বটে, কিন্তু কালীঘাট পুল পর্যন্ত আসতে আসতে মনে হতে লাগলো এই মহৎ কাজের ভারটা না নিলেই পারতুম। এমন কত গরিব দুঃখী আছে, বিনা চিকিৎসায় ধুঁকতে ধুঁকতে মরছে না খেয়ে, তাদের সবার উপকার করতে গেলে নিজেরই। পুল থেকে নেমে জিজ্ঞেস করলুম, আর কত দূর? আমার প্রশ্নে নিতান্ত ব্যাকুল হয়ে মেয়েটি বলল, এই তো আর একটুখানি, আমার পয়সা নেই, তাহলে নিশ্চয়ই আপনাকে গাড়ি করে নিতুম। উহ কত কষ্ট হলো আপনার, বা এইটুকু হাঁটতে পারবো না? অনেক গালি ঘুঁজি পেরে শেষ পর্যন্ত এসে পৌঁছলাম। কলকাতার এই অঞ্চলে কোনোদিন আর আসিনি। সত্য বলতে জায়গাটা ঠিক কলকাতা নয়, একেবারে পাড়া গা, পুকুর, বন জঙ্গল, কিছু পাকা বাড়ি, কিছু বা ঘরের ঘর, একটা অতি জীর্ণ শ্যাওলা ধরা খসে পড়া একতলা পাকা বাড়ির সামনে মেয়েটি এসে বলল, এটাই। ভিতরে ঢুকে দেখি মেঝের উপর মলিন বিছানায় একজন স্ত্রী লোক নিঃসার হয়ে শুয়ে, চোখ তার হাত বোঝা, খানিক পরপর নিঃশ্বাস পড়ছে জোরে জোরে। মেয়েটি তার কানের কাছে মুখ নিয়ে ডাকল, মা মা। কোনো জবাব এলো না। মা মা, তোমার জন্য ডাক্তার নিয়ে এসেছে, ছেড়ে দেখো মা, এই ডাক্তারবাবু তোমাকে ভালো করবেন। চোখ দুটো একবার পলকের জন্য খুলে আবার বুঝে এলো, একখানা হাত বুঝে একটু ওঠাবার চেষ্টা করলো, অস্ফুট একটা আওয়াজ হয়তো বেরোলো গলা দিয়ে। মেয়েটি বলল, ডাক্তারবাবু ভালো করে দেখুন, মাকে আজই ভালো করে দিন। কিন্তু কিছু দেখবার ছিল না। আর একটু পরেই নাবিশ্বাস শুরু হবে, তবু আমরা সবসময় একবার শেষ চেষ্টা করে থাকি। তাড়াতাড়ি বললুম, তুমি একটু বসো, আমি আসছি। মেয়েটি বলল, ডাক্তারবাবু আপনি আবার আসবেন তো, আমার মা ভালো হবেন তো, এক্ষুনি আসছি ওষুধ নিয়ে, বলে আমি বেরিয়ে গেল। ফেরার সময় রাস্তাটা বোধহয় কিছুটা গোলমাল হয়ে গিয়েছিল। একটু ঘুর পথে এসে সেই বাড়ির সামনে দাঁড়ালুম। রোদ্দুরে ছোটাছুটি করে তখন আমি কানে পিঁপি আওয়াজ শুনছি, কিন্তু ডাক্তারের নিজের স্বাস্থ্যের কথা ভাববার তখন সময় নয়। ভিতরে ঢুকতে ঠিক যেন পাহাড় সরছিল না, কি জানি গিয়ে কি দেখব। দরজাটা খোলা দেখে ঢুকলুম, কিন্তু ঢুকি স্তম্ভিত হয়ে গেলুম। তবে কি আমি ভুল বাড়িতে এলুম? না, ওই তো সেই পুকুর, সে সুরকির রাস্তা, ওই দুটো সুপুরি গাছ। দেড় ঘন্টা আগে এই ঘরটাতেই তো এসেছিল মেয়েটির সঙ্গে, কিন্তু মেয়েটা কোথায়? তার মূর্ষু মাই বা কোথায় গেল? ঘরের জিনিসপত্র কমই ছিল, কিন্তু সে কথাও দেখছি না। তবে কি ওর মা এর মধ্যেই মারা গেল, আর ওর মাকে নিয়ে চলে গেল কেওড়াতলাতে? এত অল্প সময়ের মধ্যে কি করে তা হতে পারে? ঘরে কিছু জিনিসপত্র ছিল, একটা লণ্ঠন, দু একটা থালা বাটি, সেগুলো। আস্তে আস্তে আমি বাইরে এসে দাঁড়ালুম। তবে কি সমস্ত জিনিসটাই আমার চোখের ভুল, মনের ভুল? এই রোদ্দুরে কি আমার মাথা খারাপ হয়ে গেল? এই তো আমি ঠিক দাঁড়িয়ে, আমার ইঞ্জেকশন সব ঠিক আছে, নাকি আমি পথ ভুল করে ভুল বাড়িতে এসে উপস্থিত হয়েছি? ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি, মাথার উপরে যে আগুন ঝরছে সে খেয়ালও নেই, চারিদিক ছবির মতো চুপচাপ। হঠাৎ দেখি টাক পড়া এক আধ বয়সী লোক আমার পাশে এসে তখন দাঁড়িয়েছে। কোনোখানে কেউ ছিল না, লোকটা যেন হঠাৎ মাটির মোড়ে উঠে এলো। তার দিকে তাকাতেই সে বলল, কি মশাই, মালিকানা কিনবেন নাকি? আপনার বাড়ি বুঝি? লোকটা ঠোঁট উল্টিয়ে বলল, হ্যাঁ আইনও তো আমারই, কপালে দুর্ভোগ থাকলে খন্দাবে কে? কোথাকার এক বিধবা পিসি, জন্মে দুবার চোখেও দেখিনি মশাই, সংসারে কেউ কোনোখানে নেই, আইনের প্যাঁচে ঘুরতে ঘুরতে বাড়িখানা এসে পড়লো আমারই ঘরে। আর বলেন কেন, এমন কপাল নিয়েও আসে মানুষ? পিসি পেঁচলেন 30 বছর, 20 বছরের ছেলেটা কাটা পড়লো। পিসি তখন শকে গেলেন, ভাবলুম ভালোই হলো, একটা মেয়ে ছিল। হঠাৎ থেমে গিয়ে অন্যরকম সুরে লোকটা বলল, অসুখ লোকের কথায় কান দেবেন না মশাই, একদম বাজে কথা। আমি কথা বলার জন্য হাঁ করলুম, কিন্তু আমার গলা দিয়ে আর আওয়াজ বেরোবার আগেই লোকটা বলে চলল, ওই তো 1 ফোঁটা 12 বছরের মেয়ে, তা মাথা যদি অক্কা পেল, ওই দিন ও দিব্যি কলিকার থেকে ছুলে বলল, একখানেই শাড়ি ছিল পরনে, সেটা দিয়ে কর্মশাল। কি দেব মেয়ে মশাই, থাকলে আমরা একটু বিয়ে দিয়ে দিতুম, বাড়িখানা ছিল দিন পুরুষের, একরকম চলে যেত, তার লোকে যা বলে সব বাজে কথা মশাই। হ্যাঁ ভূত না হাতি, আপনি তো এটুকে এলো, আপনি বলুন ওইসব কথা কি কান দিতে আছে? নিতে চান তো খুব সস্তায় ছাড়তে পারি, সব শুধু 500 টাকা। আচ্ছা হলের দরে চাষে দেবেন, যান জলের দরে পাচ্ছেন, জমিটুকু তো রইল, আপনি ইচ্ছা মতো বাড়ি তৈরি করে নেবেন। অতি ক্ষীণ স্বরে আমি জিজ্ঞেস করলাম, কতদিনের কথা এটা?
কোনটা? এই পিসি? তা 2 বছর হবে।
পিসির জন্য কোনো ভাবনা ছিল না মশাই, মেয়েটার জন্য বাড়িটা এমন বদনাম হয়েছে যে 5 টাকাতেও কেউ ভাড়া নেয় না।
এদিকে ট্যাক্স তো গুনতে হচ্ছে আমাকে, কি বিপদে পড়েছি গিল তো পারি না, উগ্র তো পারি না, আমি গরিব মানুষ, আমার উপর এই ঝুলুম কেন? থাকি কাঁচরা পাড়ায়, রোজ এসে যে তদবির করবো তার উপায় নেই।
আপনি নিন না বাড়িটা কিনে।
আচ্ছা কি দেবেন আপনি বলুন, বলুন না।
আমার সাথে আজকে আছে ব্ল্যাক ম্যাজিক হরর ক্লাব এবং রাজ হরর ক্লাব, দুইটা ক্লাবের 6 জন মেম্বার এসেছেন ঢাকার বাইরে থেকে। তাদের সাথে আড্ডা হচ্ছে, শুনলাম একটু যুদ্ধদের বসুর একটা গল্প, ভয় এবং ভয়ের যে এন্টারটেনমেন্ট সেটাই নিয়ে, সেটা নিয়েই ঘুরে এবং হরর ক্লাব। এবং আমাদের সারা দেশের যত হরর ক্লাবগুলো আছে তারা আমাদেরকে অনেক কিছু পাঠায়, তাদের নিজেদের লেখা, বিভিন্ন মেম্বারদের লেখা গল্প, এবং সেই সাথে সাথে নিজেদের নিজ এলাকায় যে গল্পগুলো প্রচলিত আছে সেই গল্পগুলো আমাদের এবারে সেই গল্পগুলো আমাদের শেয়ার করা, এবং সেগুলো নিয়ে কল্পনা আড্ডাতেই সেই ভয় এবং ভয় রিলেটেড সবকিছু হরর ক্লাবের উপাদান। তো আপনি যদি আপনার কোনো বন্ধু কিনে কোনো ক্লাব খুলতে চান, কিংবা আপনি যদি আপনার লেখা কোনো হরর গল্প আমাদেরকে পাঠাতে চান, ঠিকানা হচ্ছে bhootfm@radiofurti.fm, সাবজেক্ট ফিল্ডে লিখতে হবে হরর ক্লাব, bhootfm@radiofurti.fm, এই হচ্ছে আমাদের হরর ক্লাবের মেইল অ্যাড্রেস। তো কথা হচ্ছিল আমাদের সাথে স্টুডিওতে আছে এই সময়তে জিশান, অমিত এবং কাবির। তো স্টুডিওতে বসে আজকে প্রথম গল্প শুনলেন, কেমন লাগলো?
খুবই ভালো লাগলো, আমি যে গল্পটা শোনালে অনেক ইন্টারেস্টিং ছিল এবং একটু ভয় ভয় লাগছে,
যেহেতু এই যে হরর গল্প শোনার প্রতি আগ্রহ বা এই আগ্রহের জায়গাটাকে ভূত ফিল্ম থেকে নাকি এর আগেও আগ্রহ ছিল?
ভূত ফিল্ম থেকে মেইনলি বলা চলে।
আচ্ছা,
অনেক ছোট থেকে ভূত ফিল্ম শুনলাম, তারপরে রিসেন্ট আপনাদের যে হরর ক্লাবের একটা ক্লাবের কথা হয়,
আর ক্লাবে কিভাবে ঢুকলেন আপনারা?
ক্লাবে বলতে আমরা সব কয়েকজন ফ্রেন্ড মিলে উদ্যোগ নিই, স্পেশালি আমাদের যে মানে মেইন উদ্যোগটা বলা চলে, তৌসিফ, মিদুল, তৌফিক, আরো যারা আমাদের ক্লোজ ফ্রেন্ড আছে সবাই মিলে একটা গ্রুপ খোলা হয়, এবং তারপর থেকে নিজের এলাকায় যে হরর কাহিনীগুলো প্রচলিত আছে সেগুলো কালেক্ট করে আর কি আপনাদের সাথে কন্ট্যাক্ট করে।
একটা কমেন্ট পড়ে নিচ্ছি, টিয়া তৌসিফ লিখেছে, বেস্ট অফ লাক অনেক জিশান হাবিব রাজা হরর ক্লাবের সকল মেম্বারদের পাশে আছে।
থ্যাংকস দোস্ত।
আপনারা কি কাজ করছেন এখন, কালেকশন বা এই বিষয়গুলো কিরকম করছেন? আমি দেখি প্রত্যেক সপ্তাহে আপনাদের অনেক মেইল থাকে, অনেক লেখা আছে আপনাদের কাছে, তারপর সেটা পাঠানোর প্রসেসটা কিরকম হয় একটু যদি বলেন।
আসলে পাঠানোর প্রসেসটা বলতে যে প্রথমে আমাদের গ্রুপটা একটু লিমিটেড ছিল, যেটা প্রথম থেকে শুরু করলে আসলে হয়, এখন আমাদের জনসংখ্যা বা আমাদের অ্যাডমিন বা আমাদের সহকর্মী যারা আছে তারা অনেকে সংখ্যা বড় হয়েছে। তো এখানে আমাদের কয়েকজন মানে স্পেসিফিক কিছু দায়িত্ব পালন করে, যেমন কেউ আছে যে কয়েকজন নিজের এলাকা থেকে হরর কাহিনী জোগাড় করবে, আবার কেউ আছে যে সেগুলোকে লিখবে, আবার কেউ আছে সেগুলোকে বিশ্লেষণ করবে, কোনো ভুল বা ত্রুটি থাকলে কেউ আছে যে সেগুলো ঠিক করে দিবে। সবাই মিলে অ্যাডজাস্ট করে আমাদের একটা ফেসবুক গ্রুপের মাধ্যমে আমরা সবাই একটা ঠিক করে যেটা সবচেয়ে স্পেসিফিক এবং সবচেয়ে কারেক্ট হয় সেটা আমরা মেল করে আপনাদের কাছে পাঠাই।
খুবই সুন্দর, আসলে খুবই অর্গানাইজড একটা ওয়ে। এবং আসলে এই যে ক্লাব করা বা এই যে ছোট ছোট ক্লাব করা, এগুলো ছোট ছোট একটা সংগঠন বলা যেটা যাই হোক না কেন, কিন্তু এই যে অর্গানাইজ ওয়েতে কাজ করা এবং সেই কাজটা মানে এই অর্গানাইজ ওয়েতে কাজ করাটাই আসলে লাইফের জন্য একটা বিশেষ কিছু, মানে একটা প্র্যাকটিস, একটা এক্সপিরিয়েন্স, এবং সেই সাথে সাথে আমরাও কিন্তু মানে অনেক বেশি ইন্সপায়ার্ড যে আপনারা এত দূর থেকে এসেছেন এবং এই যে এত সুন্দর অর্গানাইজ ওয়েতে আপনারা কাজ করছেন, এত সুন্দরভাবে স্টোরি কালেক্ট করছেন, এবং আপনাদের স্টোরি অনেকগুলো তলা হয় রাজা হরর ক্লাবের, মানে অনেক আমার মনে হয় যে কাদের স্টোরি সবচেয়ে বেশি পালা হয়েছে পাঠানো, অবশ্যই মানে ফার্স্ট সেকেন্ডে রাজা হরর ক্লাব থাকবে বোধ হয়। আর অনেক ভালোবাসা আপনাদের জন্য, আপনারা যারা যে তিনজন এসেছেন, আর কয়েকটা কমেন্ট একটু করে নিই। আমাদের সাথে আছে জয় বিশ্বাস, অজয় আমার ফার্স্ট পড়া ভিনদেশি রাইটারের হরর স্টোরি ড্রাকুলা এন্ড দ্য রিটার্ন অফ ড্রাকুলা। ওয়াও, তো আপনি আশা করি খুব এনজয় করছেন। তারাবে আহমেদ লিখেছেন, প্রতি সপ্তাহের মতো আজও বগুড়া থেকে শুনছি, প্রায় প্রতিটা এপিসোডে শোনা হয়, বাট আজই প্রথম কমেন্ট করছি। ওয়াও, পড়ে ফেললাম। কেয়ারফুল হৃদয় আছে আমাদের সাথে, লিখেছেন, হ্যালো সৃষ্টি ভাই, বগুড়া থেকে শুনছি। আরো আছেন জামিয়া আহমেদ, চলে আসলাম, ড্রাকুলা সিরিজটা খুব ভালো লাগে, ছোটবেলায় লাইব্রেরিতে লুকিয়ে লুকিয়ে পড়েছি, এখন অনুষ্ঠানে শুনতে অনেক মজা, বহুত আনন্দ পাচ্ছে। বাহ, কেম সব একটা আছেন আমাদের সাথে, লিখেছেন, লাভ ইউ ভূতের সময় অকল। তো আরো আরো অনেক কমেন্ট আছে, শেষ দিকে আছে, আমরা নেক্সট আরো তো অবশ্যই থাকছে। ড্রাকুলা মানে আমাদের ভূতিকার যে আজকে ভূতিকাতে আসছে ড্রাকুলার এপিসোড 5, তো ছোট্ট একটা ব্রেক নিয়ে আমরা নেক্সট আওয়ারে চলে আসি, নেক্সট আওয়ারে শুরু করে দেবো ভূতিকা। তো শুনতে থাকুন রেডিও 480 FM।
It's here with more fun and fear.
Yes, Buddhism Horror Club is here with more fun and fear. জিশান আছেন আমাদের সাথে, জিশান হাবিব এবং অনেক। তো যাক, শুনলাম যে ভালো লাগছে। তো হরর ক্লাব নিয়ে, রাজ হরর ক্লাব নিয়ে নেক্সট কি ধরনের প্ল্যান আছে?
আসলে আমি সবাইকে জানাতে চাই যে আগামী 24 অক্টোবর মানে আর কয়েকদিন পরই আমাদের রাজহর ক্লাবের 1 বছর পূর্তি উৎসব হবে।
ওয়াও ওয়াও ওয়াও, কংগ্রেচুলেশনস। এবং আমাদের ভূতাসম হর ক্লাবেরও কিন্তু 1 বছর পূর্তি হচ্ছে রাজহর ক্লাবের 5 দিন আগে, অর্থাৎ ভূতাসম হর ক্লাবের ফার্স্ট এপিসোডের পরই রাজহর ক্লাব ফর্ম করেছিল। তো একদম কাছাকাছি দুইটারই বর্ষপূর্তি। ওয়াও, কংগ্রেচুলেশনস সবাইকে।
তো সে বিষয়ে আমাদের গ্রুপের অ্যাডমিন এবং মেম্বার্স এবং সাপোর্টার্স বা যারা আছে তারা সবাই মিলে একটা গেঞ্জি একই টাইপের বানানোর কথা ভাবা হয়েছে, এবং একটা হিস্টোরিক্যাল প্লেস বা ভূতুরে এলাকায় মানে ট্যুরের কথা বলছে, এটা এখনো ফাইনাল হয়নি। তো এই বিষয়গুলো এখনো এভাবে,
এরকম কি কখনো লাইফে হয়েছে যে ওই যে শোনা যায় যে অমুক গ্রামের তমুক জায়গায় একটা জায়গা আছে যেখানে একসময় নর বলি দেওয়া হতো, বা তমুক জায়গায় এরকম একটা বট গাছ আছে যেখান দিয়ে রাতের বেলা গেলে কিছু হয়, মানে এরকম শোনা যায় না? তো বন্ধু বান্ধব মিলে রাতের বেলা গেলাম ঘুরতে, কেমন জায়গাটা দেখে আছে, এরকম এক্সপিরিয়েন্স কি কখনো হয়েছে?
এরকম এক্সপিরিয়েন্স নাই। তো আসলে আমরা 1 বছর পূর্তি হিসেবে এরকম কিছু করার একটা চেষ্টা করছি।
আপনারা অনেক মেম্বার তাই না?
হয়তো বা সবাই যাবো,
সবাই গেলে কিন্তু খুব একটা কি ভালো লাগবে
সেটাও আসলে বোঝার বিষয়।
লাগতেই পারে, সবাই গেলে মজাটা হবে সেটা আসলে ব্যাপার, ভয় লাগতেই হবে এমন তো কথা নেই। তো যাই হোক, তবে এই যে ক্লাব করা, একজন মানুষ একসাথে থাকা, সেটা ব্যবহার করতে যাওয়া, এগুলোই আসলে হয়তো জীবনে একসময় যখন মানে কোনো কিছুই থাকবে না এটার জন্য, বা এটাতে হয়তো কোনো আউটপুট যদি না থাকে, কিন্তু ওই একটা জিনিস যেটা মাথার ভিতর থেকে যাবে সেটা হচ্ছে স্মৃতি, এবং সেই স্মৃতিটাই একসময় মানে হয়তো বা আনন্দ দেবে, কিংবা হয়তো কখনো কখনো কষ্টের খোরাক হতে পারে। তো যাই হোক না কেন, অনেক কিছুই হতে পারে। একটা কমেন্ট পড়ছিলাম, সে আবারও একটু ফেসবুকে একটা কমেন্ট করে দিই। সেকেন্ড আওয়ারে আছি আমরা এই মুহূর্তে ভূতের খুব ভালোভাবে, স্টুডিও ঘুরিতে সময় 12:08, আর এই সময়টাতে মানে আমরা অপেক্ষা করছি ভূতিকার জন্য, ড্রাকুলা এপিসোড 5 এর জন্য। তো ড্রাকুলা এপিসোড 5 এ যাওয়ার আগে কয়েকটা কমেন্ট একটু পড়ে দিচ্ছি, যেটু কমেন্ট পড়ার সময় সব পড়া হয় না, শেষের দিকে খুব একটা সময় পাওয়া যায় না। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের সাথে আছে মোহাম্মদ মাস্টার ফিরবিন্দি, আমাদের সাথে আরো আছেন কামরুল ইসলাম ইসলাম কিরণ, আমাদের সাথে আরো আছেন মিথিয়া সান ইসলামি, বুঝেছেন, হল বাবার প্রতি ভালোবাসা রেখে কমেন্ট করলাম, আশা করি কমেন্টটা করবেন। হ্যাঁ, করে দিলাম। সাতক্ষীরা থেকে তিনি শুনছেন, সুমাইয়া সিমু আছেন আমাদের সাথে, লিখেছেন, আফটার হিয়ারিং দিস সেকেন্ড পার্ট আই ওয়াজ সো এক্সাইটেড দ্যাট আই কালেক্টেড দ্য বুক। ওয়াও, অ্যান্ড কমপ্লিটেড বোথ অফ দ্য পার্ট, থ্যাংক ইউ সো মাচ। রাসেল ভাই, আমি সৃষ্টি আছি এই সময়টাতে আপনার সাথে, সেও আপনার কমেন্টও করলাম আমি। তো রাসেল ভাই কিন্তু চলে আসবেন নেক্সট আওয়ারে, অথবা তার আগেও চলে আসতে পারেন, দেখা যাক। তো রাসেল ভাই আসবেন তখন আরও অনেক কথা হবে, রাসেল ভাইয়ের সাথেও কথা হবে। তো আরও কারা কারা আছে আমাদের সাথে, আরেকটু জমান আছেন আমাদের সাথে, খুলনা রয়্যাল হোটেল এভরি এপিসোড কমেন্ট করেছি, আচ্ছা তার কমেন্ট পড়ি না, এই তো পড়ে দিলাম, আর খুলনার রয়্যালের মোড়, খুব খুব প্রিয় প্রিয় জায়গা, খুব সুন্দর রাস্তা দেওয়া হতো। জি এম নাজমুল ইসলাম আছেন আমাদের সাথে, যশোর নওয়াপাড়া থেকে শুনছেন, রৌফ ইসলাম আছেন আমাদের সাথে রাজশাহী থেকে, কাজী মৌ সানি আছেন আমাদের সাথে, লিখেছেন, আমার পছন্দের একটা এপিসোড খুলনা থেকে শুনছি, থ্যাংক ইউ। আরও আছেন ফাহিম আফনান, খুলনা গল্লামারি থেকে শুনছেন জুবায়ের মুন্সী। জুবাইর লিখেছেন ড্রাকুলা গল্পটা, খুব সুন্দর। ইমন খান লিখেছেন, কেমন আছেন? আমি শুনছি, অনেক ভালো লাগছে। আর আমিও খুব ভালো আছি। আফ্রিদি তুহিন আছেন বাংলাদেশ সরকার থেকে, রাতের আলো লিখেছেন, ড্রাকুলা এপিসোড সাহেব শুরু করেন প্লিজ। ওকে, আর অপেক্ষা করতে চাচ্ছেন না যখন, তো আমরা শুরু করে দিই। তো শুরু করবো আজকের ভূতিকা। ভূতিকাতে যাওয়ার আগে যেটা হয়েছে, মানে এক একটা স্টেশনে যাওয়ার আগে বা এক একটা সেগমেন্টে যাওয়ার আগে আমরা একটা ছোট্ট একটা ব্রেক নিই। সেই ব্রেকে ট্রানজিশন পিরিয়ডটা পার করে তারপরে আমরা শুরু করবো আমাদের ভূতিকাতে। সুন্দর থাকুন ফুর্তি।
Bram Stoker's Dracula, Episode 5.
লুসি ওয়েস্টেনরা ও মিনামুর অনেকদিন থেকে ঘনিষ্ঠ বান্ধবী, একসাথে লেখাপড়া করেছে, একসাথে বড় হয়েছে ওরা দুজন। লেখাপড়া শেষ করে মিনা চলে গেল দূরের ছোট্ট এক শহরে স্কুল মাস্টারের চাকরি নিয়ে। লুসি থেকে গেল হুইটির 17 নম্বর চ্যাথাম স্ট্রিটে বাবা মার সঙ্গে। চাকরি করার সময় মিনার পরিচয় ঘটে জোনাথন হারকারের সাথে। ক্রমে পরিচয় ঘনিষ্ঠ হলো, হলো প্রেম। দুজনেই ঠিক করল বিয়ে করবে একে অন্যকে। যথারীতি আংটি বিনিময় করে বাগদান হয়ে গেল একদিন। এমন সময় মিস্টার হকিন্স এর কাছ থেকে ডাক এলো জোনাথনের, এক বিশেষ জরুরি কাজে ট্রান্সালভেনিয়ার এক অখ্যাত দুর্গম এলাকায় যেতে হবে তাকে। এই কাজ করতে গিয়েই কাউন্ট ড্রাকুলার পাল্লায় পড়ে জোনাথন। তবে তা মিনার জানার কথা নয়, সেদিন বিকেলের ডাকে জোনাথনের কাছ থেকে ছোট্ট একটা চিঠি পেল মিনা। দিন সাতেকের মধ্যে ফিরে আসছে জোনাথন। মনের আনন্দে লুসির কাছে জোনাথনের আসার খবর জানিয়ে চিঠি লিখে ফেলল সে। কিন্তু জোনাথনের ফিরে আসার খবরটা যে কত বড় মিথ্যে তা খুনাক্ষরেও যদি জানত মিনা। মিনার চিঠি পেয়ে লুসিও খুশি। এদিকে তার জীবনেও আমূল পরিবর্তন আসতে যাচ্ছে, বিয়ে হতে যাচ্ছে তারও। একদিনেই তিন তিনটে বিয়ের প্রস্তাব এসেছে সেদিন লুসির কাছে। প্রথমটা এলো দুপুরে, খাওয়া দাওয়ার একটু আগে। ভদ্রলোক পেশায় ডাক্তার, নাম জন সেওয়ার্ট। অত্যন্ত সম্ভ্রান্ত ঘরে জন্ম জন সেওয়ার্ট, বয়স 29। অথচ এই বয়সে বিশাল এক পাগলা জগতের ভার দেয়া হয়েছে তার উপর। সুন্দর চেহারা, তীক্ষ্ণ বুদ্ধি, দৃঢ় চেতা, অথচ এত শান্ত স্থির মেজাজের মানুষ খুব কমই চোখে পড়ে। বেশ কিছুদিন ধরেই লুসির সাথে তার ঘনিষ্ঠতা হয়েছে। বলি বলি করেও কথাটা এতদিন বলতে পারেনি জন লুসিকে। কিন্তু সেদিন মন স্থির করে নিয়ে সোজা গিয়ে লুসির ঘরে ঢুকল। লুসিকে সামনে পেয়ে ওর হাত দুটো নিজের দু হাতে তুলে নিয়ে চোখে চোখে তাকিয়ে বলেই ফেলল, লুসি তোমাকে ভালোবাসি আমি। লুসি ওকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে সত্য, কিন্তু স্বামী হিসেবে কল্পনা করেনি কখনো। তাই মনে মনে দারুণ ব্যথা পাবে জেনেও তাকে ফিরিয়ে দিতে বাধ্য হলো সে। দ্বিতীয় প্রস্তাবটা এলো সেদিনই বিকেলে। আমেরিকার টেক্সাসে বাড়ি ভদ্রলোকের, নাম কুইন্সি মরিস। অভিযান প্রিয়, হাসি খুশি ও উচ্ছল এক দুর্ধর্ষ তরুণ, বিরাট পরলোকের একমাত্র সন্তান। বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা শেষ করে অ্যাডভেঞ্চারের নেশায় পাগল হয়ে ঘুরে বেরিয়েছে পৃথিবীর দুর্গম সব অঞ্চলে। লুসিকে দেখার পর একটা পরিবর্তন এসেছে তার মধ্যে। বিয়ে করে সংসারী হতে চাইছে এখন। বিকেলে বাগানের এক কোণে ঘুরে বেড়াচ্ছিল লুসি, সেই সময় এলো মরিস। লুসিকে একলা পেয়ে সোজা বিয়ের প্রস্তাব করে বসল সে। শান্ত এবং ভদ্রভাবে তার প্রস্তাব প্রত্যাখ্যান করল লুসি। লুসি প্রত্যাখ্যানের পরও মরিসের মুখে কিন্তু হাসি এক বিন্দু মলিন হল না। বহুদিনের পরিচিত বন্ধুর মতোই হেসে লুসির কাছ থেকে বিদায় নিল সে। তৃতীয় প্রস্তাব এলো সন্ধ্যার পর, আর্থার হোমউডের কাছ থেকে। আর্থারের দীর্ঘকায় সুপুরুষ চেহারা আর মাথা ভর্তি কোঁকড়ানো কালো চুল দেখলে যে কোনো মেয়েরই মন না তোলে পারবে না। স্থানীয় এক কলেজের অধ্যাপক সে। লুসিদের বাড়িতে প্রায় বেড়াতে আসে। মনে মনে লুসিও ভালোবেসে ফেলেছে তাকে। সেদিন কি যে হলো আর্থারের কে জানে, ঝড়ের মতো ঘরে ঢুকেই লুসিকে জড়িয়ে ধরল সে। লুসিও ভীরু কপতির মতো থরথর করে কাঁপতে কাঁপতে তার বুকে মুখ লুকাল। জন সেওয়ার্ট, কুইন্সি মরিস আর আর্থার হোমউড, তিনজনেই কিন্তু ঘনিষ্ঠ বন্ধু। লুসির কাছ থেকে প্রত্যাখ্যাত হওয়ার কথাটা কিন্তু আর্থারকে টানানো না জন এবং মরিস, বরং লুসিকে বিয়ে করতে যাচ্ছে শুনে দুজনেই বেশ খুশি মনে স্বাগত জানালো। লুসির কাছ থেকে প্রত্যাখ্যাত হবার পর পাগলা গারদে ফিরে গিয়ে রোগীর সেবায় মন দিল জন সেওয়ার্ট, আর পৃথিবীর ভ্রমণে বেরিয়ে পড়ল কুইন্সে মরিস। অবশ্য চিঠিপত্রের মাধ্যমে তিনজনেরই যোগাযোগ থাকলো তিনজনের সাথে, বিন্দুমাত্র ফাটল ধরলো না ওদের বন্ধুত্বে। ডাক্তার জন সেওয়ার্ডের ডায়েরি থেকে 25 এপ্রিল। গতকাল কুমারী লুসির অপ্রত্যাশিত প্রত্যাখ্যানে বুকটা শূন্য হয়ে গেছে আমার, এতটুকু স্বস্তি পাচ্ছি না মনে। বারবার মনে হচ্ছে এই পৃথিবীতে বেঁচে থেকে আর লাভ নেই। অবশ্য যদি কাজের মাঝে নিজেকে ঢুকিয়ে রাখতে পারি তাহলেই হয়তো এই নিঃসঙ্গতার হাত থেকে কিছুটা মুক্তি পেতে পারি। ভয় হচ্ছে মানসিক হাসপাতালে ডাক্তার হয়ে নিজেই না আবার মানসিক রোগী হয়ে পড়ি। চার পাঁচ ভেবে রোগীদের একটু দেখাশোনা করতে বেরিয়ে পড়লাম। অদ্ভুত আচরণের জন্য একজন রোগীর প্রতি আগে থেকেই বিশেষভাবে লক্ষ্য রাখছিলাম আমি। তার সব সাধারণ পাগলদের চাইতে ওর ধরন ধারণ সবই আলাদা, পাগল বলে মনেই হয় না ওকে। অথচ মাঝে মাঝে এমন সব কাজ করে বসে যা কোনো স্বাভাবিক মানুষের পক্ষে করা একেবারেই অসম্ভব। লোকটার নাম আর এম রেনফিল্ড, বয়স 59, আত্মপ্রত্যয় মেজাজ প্রায়শ। রেনফিল্ড এর সাথে ঘন্টার পর ঘন্টা আলাপ করে আমার এইটুকুই ধারণা হয়েছে অলৌকিক শক্তির প্রতি তার এই অলৌকিক শক্তির অধিকারী হবার উদ্দেশ্যে মাঝে মাঝে ভট সব কাজ কারবার করে বসে রেনফিল্ড। মিনা মুরের
ছোটখাটো একটা টিলার উপর দাঁড়িয়ে আছে ছবির মতো বাড়িটা। সামনের বিস্তীর্ণ উপত্যকার উপর দিয়ে একে দেখে সাগরের দিকে চলে গেছে ছোট একটা পাহাড়ি নদী, নদীটার নাম মোহনার। মুখের উঁচু খিলানওয়ালা লম্বা সেতুটার উপর দাঁড়ালে ঢালু হয়ে নেমে যাওয়া ঘন সবুজে ছাওয়া উপত্যকা চোখে পড়ে, আর কেমন যেন স্বপ্নিল মনে হয় দিগন্তকে। উপত্যকার এক পাশে ছবির মতো করে সাজানো রয়েছে টালির ছাদ দেওয়া পুরনো লাল ইটের বাড়িগুলো। শহরের ঠিক মাঝখানে পড়ে আছে রিব্বি গির্জার ধ্বংসাবশেষ। এখনো আকাশের গায়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে অপূর্ব কারুকাজ করা গির্জার চূড়াটা। ধপধপে সাদা পোশাক পরা এক অপূর্ব সুন্দরী তরুণীকে নাকি চাঁদনি রাতে গির্জার সদর দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখা যায় আজও। শহরের আরেক প্রান্তে সাগরের একেবারে কোণ ঘেঁষে পড়ে আছে আরেকটা বেশ বড় গির্জার ধ্বংসাবশেষ। সেটার বিশাল আমিনার সবটাই এখন কবরখানায় পরিণত হয়েছে, বিটপির সবচেয়ে মনোরম জায়গা এটা। ধ্বংস হয়ে যাওয়া সারি সারি পুরনো সমাধিগুলোর মাঝখান দিয়ে চলে গেছে হলদে কাকর বিছানো সরু পথ, পথের দুপাশে সুন্দর করে লাগানো বার্চের সারি, এই মাঝে মাঝে বসার জন্য পাথর বসানো চওড়া বেদি তৈরি করা হয়েছে। জায়গাটা দারুণ পছন্দ হয়েছে আমার। এখানটায় বসেই এই ডায়েরি লিখছি আর মাঝে মাঝে উপভোগ করছি সাগর আর বনের অপূর্ব সৌন্দর্য। বার্চের পাতায় একটা ঝিরঝির শব্দ তুলে বয়ে চলেছে দক্ষিণা হাওয়া। একটু দূরে ঘাসের বুকে হুটোপুটি লাগিয়েছে কয়েকটা খরগোশ। ওহ জনাথন, এই সময় তোমাকে কাছে পেতে যে কি ইচ্ছে করছে। কেন যেন দূরের ওই বন্দরটাকে অত্যন্ত কাছে মনে হয় এখান থেকে। বন্দরের একপাশে চওড়া গ্রানাইটের দেয়াল অর্ধবৃত্তাকারে ঘিরে রেখেছে সাগরকে, ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে বাতিঘরটা। বন্দরের ওপাশে সাগরের বুক থেকে খাড়া উঠে গেছে পাথরের পাহাড়, দেখে মনে হয় খামোখাই তীর থেকে সাগরের বুকে মাইল খানেক পর্যন্ত একটা দেয়াল খাড়া করে রাখা হয়েছে। পাহাড়টা দেয়াল থেকে দ্বিতীয় বাতিঘরটা পর্যন্ত টেনে নেওয়া হয়েছে একটা ঝোলানো সেতু, বাতিঘরে পৌঁছানোর জন্যই তৈরি করা হয়েছে সেতুটা। বাতিঘরটার সামনে ঘন্টার বাধা বয়া আছে একটা। ঝড় তুফানে দিনে হাওয়ায় ঝাপটায় যখন ফুলে ওঠে সাগর, ফুসে ওঠা উথাল পাথাল ঢেউয়ের বুকে তখন পাগলের মতো দোল খেতে থাকে এই বয়া। ঝোড়ো বাতাসে ভর করে ভেসে আসে ওই ঘন্টার করুণ আর্তনাদ। মাঝে মাঝে কখনো সুর পাল্টায় ঘন্টার ধ্বনি, কেমন যেন বিষণ্নভাবে এক টানা বেড়ে চলে ওটা, বহু দূর পর্যন্ত শোনা যায় ওই আওয়াজ। বিটপির প্রাচীন লোকেরা তখন বারবার ক্রুশ চিহ্ন আঁকতে থাকে বুকে। ওরা বলে দূর সাগরের বুকে কোথাও জাহাজ ডুবি হলেই ওরকম করুণ ভাবে কেঁদে ওঠে বয়ার ঘন্টা। যেটুকু লিখেছি বসে বসে ভেবেছি তার চেয়ে অনেক বেশি, কখন যে বেলা শেষ হয়ে গেছে টেরও পাইনি। হঠাৎ খেয়াল করলাম দূর পাহাড়ের ওপারে অস্ত যাচ্ছে লাল সূর্য, একটু পরই কবরখানার বুকে নেমে আসবে ঘন অন্ধকার। কারণে ঝমঝম করে উঠল গাটা, তাড়াতাড়ি কাগজপত্র গুছিয়ে উঠে পড়লাম। ওদিকে হয়তো আমার জন্য অপেক্ষা করে বসে আছে লুসি আর তার মা। 20 জুলাই আজও এসেছি এই কবরখানায়, তবে আজ একা নই, আছে সাথে বহুদিন পর দু বান্ধবী মিলে মন খুলে আলাপ জমালাম। বেশিরভাগ বকবক করে চলল অবশ্য লুসি, আবার নতুন করে আর্থার আর ওর প্রেমের কাহিনী শোনালো আমাকে। লুসির কথা শুনতে শুনতে হঠাৎ আমার বুকের ভিতরটা কেমন যেন করে উঠলো। বারবার মনে পড়তে থাকলো জোনাথনকে, সেই যে মাস দেড়েক আগে তার কাছ থেকে ছোট্ট একটা চিঠি পেয়েছি, তারপর আর কোনো সাড়া নেই। অন্য কোনো মেয়ে পাল্লায় পড়েছে, সে ভুলে গেছে আমাকে। অনেক কষ্টে ঠেলে বেরিয়ে আসা অশ্রু রোধ করে লুসিকে নিয়ে উঠে পড়লাম।
Bram Stoker's Dracula, Episode 5.
লুসির কথা শুনতে শুনতে হঠাৎ আমার বুকের ভিতরটা কেমন যেন করে উঠলো। বারবার মনে পড়তে থাকলো জোনাথনকে, সেই যে মাস দেড়েক আগে তার কাছ থেকে ছোট্ট একটা চিঠি পেয়েছি, তারপর আর কোনো সাড়া নেই। অন্য কোনো মেয়ের পাল্লায় পড়েছে, সে ভুলে গেছে আমাকে। অনেক কষ্টে ঠেলে বেরিয়ে আসা অশ্রু রোধ করে লুসিকে নিয়ে উঠে পড়লাম।
ডাক্তার জন সেওয়ার্ডের ডায়েরি থেকে 5 জুন। ক্রমেই রহস্যজনক হয়ে উঠছে ল্যান্ডফিলের কাজ কারবার। স্বার্থপরতা, গোপনীয়তা এবং দূরভিসন্ধি, এই তিনটা জিনিস প্রকট হয়ে উঠছে ওর মাঝে। আর একটা অদ্ভুত ব্যাপার বিশেষভাবে খেয়াল করেছি আমি, পশু পাখি আর পতঙ্গের প্রতি ল্যান্ডফিলের তীব্র আকর্ষণ। যেমন হঠাৎ করে মাছি ধরার প্রতি সাংঘাতিক ভাবে ছুঁকে পড়েছে সে। অল্প কয়েকদিনে এত বেশি সংখ্যক মাছি ধরে ফেললো, দেখতে দেখতে বিরক্ত হয়ে গিয়ে রীতিমতো বকা ছকা দিতে শুরু করলাম আমি। আমার ধমকানিতে প্রথমে টু শব্দটি করলো না, পরে সুযোগ বুঝে আমার কাছে এসে বললো,
এক্সকিউজ মি ডাক্তার, আমাকে অন্তত 3-4 দিন সময় দিন, এই 3 দিনের মাঝে আমি মাঝের জঞ্জালকে খেয়ে দিয়ে বিদায় করবো।
দেখাই যাক কি করে। তাই বললাম ঠিক আছে, কিন্তু ঠিক 3 দিন মনে থাকে যেন। ঠিক করলাম সতর্ক দৃষ্টি রাখতে হবে ওর ওপর। 18 জুন, আমার শ্মশানতে মাছির ওপর থেকে আকর্ষণ হারিয়েছে ঠিকই, কিন্তু তার পরিবর্তে মাকড়সার দিকে চোখে পড়েছে এখন রেনফিল্ড। এরই মাঝে অনেকগুলো বড় সাইজের মাকড়সা ধরে একটা কাঠের বাক্সে ভরে রেখেছে সে। বাক্সটা আমি দিয়েছি ওকে, আমার কাছে সে একটা কাঠের বাক্স চাইল। তা দিয়ে ও কি করে দেখার জন্য সঙ্গে সঙ্গে বাক্সটা ওকে এনে দিয়েছিলাম আমি। বেশ কিছু মাকড়সা ধরে ফেলার পর আবার মাছির দিকে ছুটলো রেনফিল্ড। ওর ভাগের অর্ধেক খাবারই ও খড়ের ভেতরে বাইরে এখানে ওখানে ছড়িয়ে রাখে। মাছিরা প্রলুব্ধ হয়ে খাবারে এসে বসলেই কায়দা করে ওগুলোকে ধরে ফেলেছে। বেড়েই চলেছে র্যানফিল্ডের ধরা মাকড়সার সংখ্যা। ওর পাগলামি আর সহ্য করতে না পেরে আজ গিয়ে সোজা বললাম,
এক্ষুনি ছেড়ে দাও মাকড়সাগুলো।
কথা শুনে প্রায় কেঁদে ফেলার উপক্রম হলো র্যানফিল্ডের। ওর অবস্থা দেখে মায়া হলো। একটু নরম হয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, সবগুলোকে না হোক অন্তত অর্ধেক ছেড়ে দাও। একটু যেন খুশি হলো র্যানফিল্ড, কিন্তু হ্যাঁ না কিছুই বললো না। মাকড়সাগুলো ছেড়ে দেওয়ার জন্য আরো 3 দিন সময় দিলাম ওকে। কামরা থেকে বেরিয়ে আসতে যাব এমন সময় একটা অদ্ভুত কাণ্ড করে বসলো র্যানফিল্ড। ঘরের এক কোণে গোশতের টুকরো ফেলে রেখেছিল সে। আমার নির্দেশেই স্মরণ হয়নি ওগুলো, পচে যাওয়া ওই গোশতের ওপর থেকে র্যানফিল্ডের দিকে উড়ে এলো একটা বড় আকারের মাছি। অদ্ভুত কায়দায় থাবা মেরে মাছিটাকে ধরে ফেলেই মুখে পুড়ে গেল সে। একটু পরেই চিবিয়ে কিনে ফেললো সেটা। দেখে ঘৃণায় আমার সমস্ত শরীর হিরি করতে লাগলো। প্রচন্ড ধমক লাগালাম আমি র্যানফিল্ডকে। আবার ধমকের উত্তরে মৃদু হেসে সে জানালো,
আপনি হয়তো জানেন না ডাক্তার, একটা জীবন্ত তারাজীব তাকে যাই হোক না কেন খুবই উপাদেয় এবং জীবন শক্তিকে উজ্জীবিত করে তোলে, অনেক গুড।
র্যানফিল্ডের কথা শুনে হঠাৎ ওর মাছি সংগ্রহের একটা কারণ আন্দাজ করলাম। মাকড়সাগুলো কি খাবার জন্যই ধরেছে র্যানফিল্ড? নজর রাখতে হবে, দেখতে হবে মাকড়সাগুলো নিয়ে ও কি করে। আমার দিকে কিন্তু তখন আর নজর নেই র্যানফিল্ডের। পালিশের তলা থেকে একটা ছোট খাতা বের করে গভীর মনোযোগের সাথে তাতে লেখা অঙ্কগুলো দেখছে সে। দেখে মনে হয় বেশ বড় আকারের হিসাব লেখা আছে খাতায়, কিন্তু কিসের হিসাব তাও জানতে হবে আমাকে। 8 জুলাই, রেনফিল্ডের পাগলামিটা ঠিক পাগলামি বলে আর ভাবতে পারছি না। এখন সাধারণ পাগলদের চাইতে ওর রকম সকম সম্পূর্ণ আলাদা। এটাই আরো বেশি চিন্তিত করে তুললো আমাকে। গত কয়েকদিন আড়ালে আবদালে থেকে পর্যবেক্ষণ করেছে রেনফিল্ডকে, কিন্তু কোনো পরিবর্তন নেই ওর মধ্যে। তবে একটা কাজ সে করেছে, কথা মতো তিন দিনের মধ্যেই অর্ধেক মাকড়সাকে বিদায় করেছে। কিন্তু কোথায় সরালো সে মাকড়সাগুলোকে? ছেড়ে দেয়নি এই সম্পর্কে আমি স্থির নিশ্চিত, খেয়েও ফেলেনি। তাহলে ওদিকে কেমন করে জানি একটা চড়ুই পাখি ধরে ফেলে ওদের সাথে ইতিমধ্যে ভাব জমিয়ে ফেলেছে রেনফিল্ড। আজ দুপুরবেলা হঠাৎ আবিষ্কার করলাম মাকড়সার রহস্যটা। আসলে হারানো মাকড়সাগুলো সব গেছে চড়ুইটার পেটে, আর তাতেই রেনফিল্ডের পোষা হয়ে উঠেছে চড়ুইটা। মাকড়সা ধরা শুরু হবার পর আবার মাছের প্রতি কেন আকৃষ্ট হয়ে উঠেছিল পাগলটা তাও বুঝলাম। নিজের খাবার ছড়িয়ে মাছে ধরে রেনফিল্ড, তারপর মাছগুলোকে ছেড়ে দেয় মাকড়সার খাঁচায়, মাকড়সাগুলোকে আবার খাওয়ায় চড়ুই দিয়ে। এরকম অদ্ভুত পাগলামির কথা জীবনে শুনিনি আমি। 19 জুলাই, ইতিমধ্যে চড়ুই পাখিদের ছোটখাটো একটা বস্তি গড়ে তুলেছে রেনফিল্ড। মাঝখানে বেশ কদিন ওর সাথে দেখা করিনি আমি। আজ ওর ঘরে ঢুকতেই ছুটে এসে আমার কাছে কেঁদে পড়লো রেনফিল্ড। আমায় বলতে লাগলো ওর এখন একটা বিড়ালের বাচ্চা চাই, ওর সাথে ভাব করবে, সকাল সন্ধ্যা খেলবে, সময় হলে খেতে না চাইলেও ধমক ধামক দিয়ে খাওয়াবে। কথা শুনে মেজাজটা খিচড়ে গেল আমার, কিন্তু তা প্রকাশ করলাম না ওর কাছে। বিড়ালের বাচ্চা কেন চাইছে সে তো আমি জানি। আসলে চড়ুইদের পুরো বস্তিটা বিড়ালের পেটে ভরতে চাইছে রেনফিল্ড। মজা করার জন্য বললাম, বিড়ালের বাচ্চা পুষ্ট তো ভালোই, তা বাচ্চা হলেই চলবে নাকি আসলে একটা বড় বিড়াল দরকার তোমার?
ঠিক 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 ধরেছেন, তা বিড়ালটা কিন্তু আজই চাই। হ্যাঁ,
কিন্তু আজ তো হচ্ছে না, তার জন্য অপেক্ষা করতে হবে তোমাকে। সত্যি একটা বিড়াল তোমাকে দেয়া চায় কি না ভেবে দেখতে হবে। মুহূর্তে খুশি খুশি ভাবটা চলে গেল রেনফিল্ডের চেহারা থেকে। সে জায়গায় স্থান নিল একটা ভয়ঙ্কর অভিব্যক্তি। এই অভিব্যক্তি শুধু উন্মাদ খুনিদের মাঝেই দেখেছি আমি। এখন যে কোনো মানুষকে পৈশাচিক ভাবে খুন করতে এতটুকু বাঁধবে না রেনফিল্ডের, ওই চেহারা তাই প্রমাণ করে। বুঝলাম যতটা সহজ ভেবেছিলাম ওকে, তার চেয়ে অনেক অনেক বেশি ভয়ঙ্কর সে। এখন থেকে হুঁশিয়ার থাকতে হবে আমাকে, না হলে যে কোনো মুহূর্তে যে কোনো অঘটন বাঁধিয়ে বসতে পারে রেনফিল্ড। রাত 10টায় আবার দেখতে গেলাম রেনফিল্ডকে, গালে হাত দিয়ে ঘরের এক কোণে চুপচাপ বসে আছে। কিছুক্ষণ আগের ভয়ঙ্কর রূপ এখন আর তার মাঝে নেই। আমি ঘরে ঢুকতেই আবার আমার কাছে একটা বিড়ালের বাচ্চা চাইল সে। পরিষ্কার বলে দিলাম হবে না, আর একটা কথাও বলল না রেনফিল্ড। হতাশ ভাবে ফিরে গিয়ে জানালা দিয়ে বাইরে চেয়ে চেয়ে কি যেন ভাবতে লাগলো সে। আমিও আর কোনো কথা না বলে ফিরে এলাম। 20 জুলাই, নির্দিষ্ট সময়ের অনেক আগেই বিছানা ছেড়ে উঠে পড়লাম। প্রচন্ড কৌতূহল রেনফিল্ডের ঘরের দিকে টেনে নিয়ে চলল আমাকে। ওর ঘরের জানালা দিয়ে উঁকি মেরে দেখলাম খোস মেজাজেই আছে রেনফিল্ড। বেশিরও কণ্ঠে গুনগুন করে গান গাইতে গাইতে ঘরের এখানে ওখানে চিনি ছিটাচ্ছে সে। খাবার শুরু হয়ে গেছে মাছের শিকার। ঘরের কোথাও একটা চড়ুই পাখি চোখে পড়ল না। বিদায় করে দিয়েছে পাখিগুলোকে? জানালা থেকে সরে এসে রেনফিল্ডের ঘরে গিয়ে ঢুকলাম। মৃদু হেসে জিজ্ঞেস করলাম ওকে,
কি ব্যাপার, পাখিগুলো দেখছি না, ছেড়ে দিয়েছে নাকি?
ছাড়বো কেন, পাখা আছে, উড়ে গেছে।
কথাটা বিশ্বাস হলো না আমার। হঠাৎ চোখে পড়লো জিনিসগুলো, ঘরের এখানে ওখানে পড়ে আছে কয়েকটা পালক, কয়েক ফোঁটা রক্তের দাগও লেগে আছে বালিশের কাভার আর বিছানার চাদরে। রক্ত এলো কোত্থেকে? বেরিয়ে এসে রেনফিল্ডের ওপর কঠোর নজর রাখতে বললাম নার্সকে। বেলা 11টায় ছুটতে ছুটতে এলো নার্স, বলল সাংঘাতিক রকম অসুস্থ হয়ে পড়েছে রেনফিল্ড, বমি করে ফুলে ফেলেছে ঘরের মেঝে বিছানার চাদর, একটু থেমে আবার বলল, বললে বিশ্বাস করবেন না স্যার, বমির সাথে বেরিয়ে এসেছে কাদা কাদা পালক। তার ধারণা সবকটা চড়ুইকে ঘিরে ফেলেছে হতচ্ছাড়া পাগলটা। ব্যাপারটা দেখার জন্য ছুটলাম রেনফিল্ডের ঘরে। রাত 10টায় আবার দেখতে গেলাম রেনফিল্ডকে। অনেকটা ভালো এখন সে, কড়া ঘুমের ওষুধ খেয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। আস্তে করে বালিশের তলা থেকে বের করে আনলাম ওর হিসেবের খাতাটা। খাতাটা খুলেই পাগলটার স্বভাব চরিত্র অনেকখানি প্রকাশ হয়ে পড়লো আমার কাছে। এ ধরনের বিচিত্র পাগল কোটিদের একটা মেলে কিনা সন্দেহ। কোনো বই পুস্তকে পাওয়া যায় না এসব রোগের নাম। তবে কিছু কিছু ভুরু বিশেষজ্ঞের কাছে এসব পাগলদের কথা শুনতে পাওয়া যায়। এদেরকে বলে ওরা জোফাগাউস ম্যানিয়া, অর্থাৎ আত্মাভুক উন্মাদ। এরা মনে করে অন্যান্য জীবের জীবনকে আত্মসাত করে ফেললে সেই সব জীবের জীবনী শক্তি পুঞ্জীভূত ও সঞ্চালিত হয়ে যাবে নিজের মধ্যে। সবচেয়ে মজার ব্যাপার হলো একটা বিচিত্র পদ্ধতিতে জীবনী শক্তি আত্মসাত করে ওরা। এর উদ্দেশ্য ছোট প্রাণীগুলোর সমস্ত জীবনী শক্তি আত্মসাত করে নিল অপেক্ষাকৃত বড় প্রাণীটা, তারপর সেই প্রাণীটাকে নিজেই খেয়ে ফেলে ছোট প্রাণীগুলো আর বড় প্রাণীটার জীবনী শক্তি একসঙ্গে আত্মসাত করে নেয় জোফাগাউস ম্যানিয়াক। কখনো কখনো এই আত্মসাতের প্রক্রিয়া তৃতীয় চতুর্থ এমনকি পঞ্চম স্তর পর্যন্ত পৌঁছায়। রেনফিল্ডের প্রক্রিয়া চতুর্থ স্তরে পৌঁছেছে। অবশ্য বিড়াল পেলে পঞ্চম স্তরেই পৌঁছে যেতে পারত সে। এ ধরনের অন্যান্য পাগলদের চাইতে আরেকটু উন্নত রেনফিল্ড। কটা জীবকে আত্মসাত করেছে তা নির্ভুল ভাবে খাতায় লিখে রেখেছে সে। কটা মাকড়সাকে কটা মাছি খাওয়ালো, সে মাকড়সাগুলোকে আবার কটা চড়ুই দিয়ে খাওয়ালো, সব কিছু অত্যন্ত সুন্দরভাবে তারিখ দিয়ে দিয়ে লিখে রেখেছে। একটা পাগল কি করে এত সুন্দর এবং নির্ভুল ভাবে অঙ্কের হিসাব রাখলো ভেবে আশ্চর্য লাগলো আমার। জানো লুসি, ভেবেছিলাম তোমার প্রত্যাখ্যানের পর আর কোনো কাজে মন বসাতে পারবো না আমি, জীবনটা অর্থহীন হয়ে যাবে আমার কাছে। কিন্তু এখন দেখছি প্রেমই মানুষের জীবনে সবকিছু নয়। ইচ্ছে করলেই সুস্থ মন নিয়ে বেঁচে থাকার অনেক অবলম্বন খুঁজে বের করতে পারে মানুষ। পাগল রেনফিল্ডের কাছে একটা বড় শিক্ষা পেলাম আমি। যে কোনো কাজে স্থির অবিচল ভাবে মন প্রাণ ডুবিয়ে দিতে পারলে শুধু তাই নিয়ে বেঁচে থাকাটা তেমন কঠিন কাজ নয়। শুনলেন ভূতিকা।
Bram Stoker's Dracula. It's here with more fun and fear.
সময় রাত 12টা বেজে 52 মিনিট। শুনছেন সব সময় সাথে এবং সৃষ্টির ভূতেশন হরর ক্লাবে এই মুহূর্তে আপনি চলে আসলেন এবং আশা করছি যে সবাই ভালো আছেন এবং সবসময় ভালো দলে আছেন। যদিও ওয়েদার চেঞ্জ হচ্ছে, সেই কারণে আমরা মোটামুটি অফিসে অনেকেই অসুস্থ। আমাদের সবার জন্য দোয়া করব। তো যাই হোক, সৃষ্টি অনেক গেস্ট এসছে।
হ্যাঁ, এবং ঢাকার বাইরে থেকে গেস্ট এসছে। ঢাকার বাইরে থেকে যখন আসে এমনি তো অন্যরকম একটা ভালো কাজ করে, এত দূর থেকে এত কষ্ট করে আসে তারা। সেটা আসলে ভালোবাসা ছাড়া আর কিছুই না, এবং এটা ভালোবাসা আমরা প্রতিবারই শিক্ষ করি এবং খুবই 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 ভালো লাগে।
তো আমি জানি যে আজকে অনেকেই হয়তো এরকম শুনছেন যারা ঢাকার বাইরে যান, কারণ সামনে শারদীয় দুর্গা উৎসব তো শুরু হয়ে গেছে। সামনে মহোৎসব যেটা ষষ্ঠী সপ্তমী, তাতে আনন্দ কাটাতে চান অনেক শুনছেন। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং শুভেচ্ছা, শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা, এবং আশা করছি যে অনেক চমৎকার একটা সময় কাটবে আত্মীয় স্বজন এবং পরিবারের সাথে। আমি চট করে বলে নিই, সৃষ্টি সংগ্রহ রয়েছে এখনো পর্যন্ত আমরা যাদের কনফার্ম করেছি তারা যদি আসেনি, তাহলে ডেফিনেটলি আমরা চমৎকার কিছু একটা উপহার নিতে পারবো আপনাদেরকে। এবং সেই সাথে আমাদের বেশ কিছু, আমি গত সপ্তাহে তো অডিও ক্লিপ প্লে করতে পারিনি, এই সপ্তাহে চিনি দিয়ে প্রতি ভূতেছে
নেই, নতুন করে কোনো কিছু বলার নেই, কারণ ধ্রুবতম সারা সপ্তাহ জুড়েই চেষ্টা করি যে ধ্রুবতমটাকে কীভাবে আগের সপ্তাহ চাইতে এই সপ্তাহে আরো বেটার করা যায়, এই চেষ্টাটা সবসময় থাকে এবং সেটা আপনারা জানেন এবং জানেন বলে হয়তো আমার সঙ্গে আপনি পর্যন্ত আছেন এবং এই বিশ্বাসটুকু আপনারা রাখতে পারি যে আমি চেষ্টার দিতে হয় না। এবং আরও বেশি আপনারা ইমেইল পাঠাবেন, আরও বেশি ঘটনা পাঠাবেন, আরও বেশি বেশি ধ্রুবতমে আসবেন, শেয়ার করবেন আপনার অনুভূতির কথা, তাহলে আরও বেশি জমজমাট হবে ধ্রুবতম। তো আমাদের ইমেইল অ্যাড্রেস তো জানেন, অনেক কমেন্ট আসলে আসছে, যেটা হয়েছে বাঁচতে বাঁচতে একটা সময় শুরু থেকে যে আছে সব করতে থাকি। তো আমাদের সাথে আছেন মেহেদী হাসান সানি, লিখেছেন রাসেল ভাই কেমন আছেন, শাহুর আহমেদ শ্রাবণ আছেন, লিখেছেন যে হরর ক্লাব শুনছি ফার্স্ট টাইম এবং আজ আমার জন্মদিন হরর ক্লাব, অ্যান্ড হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে শাহুন। চক্রবর্তী অনেক আছেন, লিখেছেন যে কালকের ভূতফেমের জন্য অনেক আগ্রহ হয়ে থাকছে, ধরে একদম স্টুডিওতে বসে বসে দেখছি ভূতফেম। তো ওই যে প্রত্যেকটা এপিসোডের আগে রাসেল ভাইয়ের যে অন্তত যে আগ্রহটা এবং যে মানে স্পৃহাটা কাজ করেছে, সবচেয়ে ভালো ঘটনা তাদের মানে এটা সত্যি, এবং এখান থেকে ইন্সপায়ার্ড হয় ভূতফেম হওয়ার কারণে অনেক অনেক ইন্সপায়ার্ড। কেয়ারফুল হৃদয় আছেন আমাদের সাথে, কেয়ারফুল হৃদয় কেয়ারফুলি তিনি লিখেছেন, শুনে খুব ভালো লাগছে। আরিফ হোসেন আছেন, লিখেছেন মনে হচ্ছে ভূতফেম শুরু হয়ে গেছে। তো এইটা কিন্তু খুব বড় একটা চমক আমাদের হরর ক্লাবের, হঠাৎ করেই ভূতফেমের একটা চমকটা দিয়েছে, ওটা চেঞ্জ করে দিই না তাহলে আমাদের না মনে হয় আরো কিছু কথা আমরা বেঁচে থাকতে পারতাম। আমাদের সাথে আরো আছেন মিথুনদা, মুসলিম হরর ক্লাব খুলবেন তিনি। সাইদি সালে আছেন আমাদের সাথে, ড্রাকুলা স্টোরির কাহিনীগুলো আবার নতুন করে চোখের সামনে ফুটে উঠছে সত্যি। আনোয়ারুল ইসলাম জিন লিখেছেন যে সৃষ্টির এই গানটার নাম কি, সমুদ্র আগে যেটা বাচ্চা পিঙ্ক ফ্লয়েডের আওয়াজ ইন দেন এই গানটার নামই বলে জানতে চেয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক,
এটাই নাম না,
এটাই নাম, সিরাজগঞ্জ থেকে ছাত্রী আছেন, লিখেছেন মোহাম্মদ বাপসি আছেন আমাদের সাথে, তার তেমন ভয় লাগছে না জানিয়েছেন। সেক্ষেত্রে মনের আবেগের কোন একটা জায়গা হয়তো ঠিক মতো কাজ করছে না। নাজমা আক্তার আছেন আমাদের সাথে, লিখেছেন শুনছি বগুড়া থেকে। রাজু আহমেদ রাজ আছেন সাথে, আবির আছেন এবং তিনি আমাদের সাথে নতুন আর একটা স্টোরির কথা বলছেন, ইয়ে গেল ওয়েটিং ফর ভ্যান হেলসিং টু এন্টার দ্য স্টোরি। এই এই গল্পে বেসিক্যালি ভ্যান হেলসিং প্রবেশ করবেন, তবে আমাদের এখন যে সিজনটা চলছে ড্রাকুলার এটাতে না, নেক্সট আরো একটা সিজন কিন্তু রাসেল ভাই হবে ড্রাকুলার এবং সেখানে ভ্যান হেলসিং এর পার্টটাও থাকবে,
মানে সিজন টু,
সিজন টু। তো এইটা সম্পূর্ণটাই আসলে যাও এই ফার্স্ট সিজনটা শেষ হওয়ার পর তারপরে সেগুলোকে কথা বলবো। সায়ন্ত দাস আছেন আমাদের সাথে, অনেক অনেক মজা লাগছে আমি আর আমার ভাই শুনছি। বি এম রুহান আছেন, লিখেছেন আই এম ফ্রম সৌদি আরবিয়া। বেলায়েত হোসেন গাজী আছেন আমাদের সাথে, লিখেছেন আই লাভ ফুট এফ এম হরর ক্লাব, মিরপুর থেকে তিনি দেখছেন। আছেন অসাম বয় শুভ, লিখেছেন যে রাসেল ভাই লুসি কে, লুসি মিনামুরের বান্ধবী। রাজুল আছেন আমাদের সাথে, লিখেছেন তিতলি আর ভৌতিক গল্প।
ও আচ্ছা, সেই ঝড় আর ঝড়ে মানে
ঝড়ো পরিবেশে ভৌতিক গল্প। মেঘ বালিক আছেন আমাদের সাথে, লিখেছেন সিলেট থেকে শুনছি। আবু সাইদুর রহমান রাফি আছেন, তিনিও আজ ফার্স্ট টাইম শুনছেন হরর ক্লাব, ওয়েলকাম, ওয়েলকাম টু ভূতফেম হরর ক্লাব। এসকে শাকিল আছেন আমাদের সাথে, লিখেছেন কমেন্ট পড়া হয় না কেন,
এখন হচ্ছে।
রাজাউন বিল্লাস বিল্লা জিসান আছেন আমাদের সাথে, বগুড়া হরি খালি থেকে শুনছেন, ড্রাকুলা গল্পটা ভালো হয়েছে, প্রথম কমেন্ট করলাম বলবেন।
সৃষ্টি
রিয়াসাতুল রহমান রূপক আছেন আমাদের সাথে, আরো আছেন মিনারুল আহমেদ, সৈয়দ দিদারুল হাসান সহ আরো আরো অনেকে, জি এম নজরুল ইসলাম, মোটামুটি রাসেল ভাই আসার আগের পর্যন্ত চলে গেছে, কারণ নাজমুল ইসলাম লিখেছিলেন রাসেল ভাই কখন আসবেন।
ওকে,
তো যাই হোক, আজকের মতো এখানেই আমি বিদায় নিব ভাবছি, এবং ওয়েদার চেঞ্জ হচ্ছে, সিজনও চেঞ্জ হচ্ছে, সবাই একটু সাবধানে থাকবেন, এবং মানে একটু জ্বর ঠান্ডা কাশি এগুলো একটু এড়িয়ে চলবেন, আর সে সাথে বেশি বেশি করে ভূতাসম এবং ভূতাসম হরর ক্লাব শুনবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কথা হবে আবারও ভূতাসমে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন। সৃষ্টি একটু বলে দিবা নাকি যে এরপরে কি কি আছে? রাসেল ভাই আজকে কিন্তু আমি আনসেন্সর সেগমেন্টে একটা খুব মজার একটা অডিও ক্লিপ আছে, এবং যিনি পাঠিয়েছিলেন তিনি আসলে শেষে একটা কথা বলেছিলেন যে এইরকম একটা গল্প যদি রাসেল ভাই ক্লিপটা যদি না বাজান তবে একটা সত্য হারিয়ে যাবে। আমি সেই সত্যটাকে হারিয়ে যেতে দিই দিলেন যে আমার তুমি দাও না, আমি হরর ক্লাবে নিয়ে এসেছি, কারণ আমার মনে হচ্ছিল আপনি এটা বুধের সঙ্গে বাজাবেন না।
ওকে,
এর সাথে আরো একটা গল্প আছে, আজকে মিড অফ দ্য উইক এর স্টোরিটা এখন পর্যন্ত পড়িনি, সেটা আছে, এবং আমাদের আজকে যে দুইটা হরর ক্লাব তাদের অনেক গল্প আছে, ঘটনা আছে, সেগুলো নিয়ে কথা হবে।
ওকে, সো আমরা এখানে মতো এখানে মানে আমি বিদায় নিচ্ছি, কিছু সৃষ্টি থাকছে আপনাদের সাথে, সো সবাই পুরোটা সময় থাকবেন, স্টে টিউনড ফর ইউর ফুড ক্রিয়েটর ফ্যাম অ্যান্ড ডু ফুড থিং।
It's here with more fun and fear. Uncensored Story of the Week.
Assalamu alaikum, Asim bhai. Asha kori apne bhalo achen. Ami Alvi. Ami Dhaka theke bolchi. আমি ছোটবেলা থেকে ভূতের খুব বড় ভক্ত, প্রত্যেক শুক্রবার মানে জুমার নামাজ আর রাতে ভূতের খেলার মজা। আমি প্রায় রাতে দেরি করে ঘুমাই, কারণ পড়ালেখার চাপটা একটু বেশি। এই পড়ার টিউলের সামনেই আমার সাথে এক অদ্ভুত ঘটনা ঘটে, আজ আপনাদের এই ঘটনাটা শেয়ার করতে চাই, যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। বেশি দিনের নয়, এক সপ্তাহ আগে আমার মা বাবা একজনের বাসায় দাওয়াত খেতে যায়। আমার স্কুলের পরের দিন পরীক্ষা থাকায় আমি যেতে পারিনি, তাই আমার বাবা মা আমাকে বাসায় রেখে যায়। রাত তখন প্রায় 9টা, অঙ্ক করছিলাম কারণ কাল আমার স্কুলে অঙ্ক পড়েছে, একটু দেরি হবে বলে আমি জলদি শেষ করার চেষ্টা করছিলাম, হঠাৎ কারেন্ট চলে যায়। আমি তখন পড়ার টেবিলে বসেছিলাম, চারদিক অন্ধকার, একটু অন্ধকার ছিল যে আমি আমার নিজের হাতও দেখতে পাচ্ছিলাম না, যেন মনে হচ্ছিল আমি এক মুহূর্তের জন্য অন্ধ হয়ে গেছি। আমি এই অন্ধকারে কি করব কিছুই বুঝতে পারছিলাম না। হঠাৎ আমার রুমের পিছনের দিকে কিছু একটা পড়ার শব্দ হলো, আমি চমকে উঠি। বলে রাখা ভালো, আমাদের ফ্ল্যাটের মাঝখান রুমে আমি পড়ছিলাম, পিছনের রুমের পাশে রান্নাঘর থাকে। আমি ভাবলাম হয়তো বিড়াল টিড়াল এসেছে, তাই এত গুরুত্ব না দিয়ে টর্চ লাইট করতে লাগলাম। টেবিলের বামে ডানে হাত দিচ্ছি কিন্তু কোথাও পাচ্ছি না। প্রায় এক মিনিট খোঁজার পর টর্চ লাইট আমার হাতে লাগে, হঠাৎ আমি দেখতে পাই অন্ধকারে সাদা একটা মানব আকৃতি কিছু আমার পাশ দিয়ে আস্তে আস্তে সামনের রুমে চলে যায়। আমি চমকে উঠি, ভয় ও পাই, পাশে তো কেউ নেই, তাহলে এটা কে? আমি চিৎকার করে বললাম, কে কে ওখানে? কোনো সারা শব্দ নেই। আমার মাথায় তখন প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের কথা মনেই হয়নি। আমি জোর দেখে টর্চ লাইটটা হাতে নিয়ে সামনের রুমে চলে যাই। আস্তে আস্তে যাই রুমে, ঢুকে বামে ঘুরে যা দেখলাম তা আমি দেখার জন্য প্রস্তুত ছিলাম না। দেখলাম ড্রয়ারের উপরে একটা কালো বিড়াল বসে আছে। ওই কালো বিড়ালের চোখের মধ্যে যেন আগুনের শিখা। আমি তা দেখে মাত্রই আমার সারা শরীর লোমে দাঁড়িয়ে যায়। বিড়ালটা হঠাৎ দাঁড়িয়ে আমার দিকে আসতে থাকে। আমি আমার নিজের যান প্রাণ নিয়ে দৌড়তে, তারপর কিসের সাথে যেন আমি হোঁচট খেয়ে পড়ে যাই। আমি পিছনে ঘুরে দেখি বিড়ালটা আমার কাছে আসতে আসতে যত কাছে আসছে তত বিড়ালটা বড় হচ্ছে। আমি তখন ধরেই নিলাম আমার সাথে কিছু একটা করতে। হঠাৎ কানে মেইন দরজার কলিং বেলের শব্দ, কলিং বেলের শব্দ শুনে বিড়ালটা দৌড়ে পিছনের রুমে চলে যায়। আমি যত তাড়াতাড়ি সম্ভব ফ্লোরের থেকে উঠে দরজা খুলি, দেখলাম আমার বাবা মা এসেছে। তারপর আমার কিছু মনে নেই। সকালে উঠে দেখলাম আমি বিছানায় শুয়ে আছি। তারপর আমার হাত পায়ে ব্যান্ডেজ, আমার পরীক্ষাটা দিতে পারিনি। আমার সারা জীবন প্রথম এরকম কোনো ঘটনার সম্মুখীন হয়েছি। এই ঘটনাটা জানি না কারা বিশ্বাস করবে, তবে রাসেল ভাই আপনি যদি এই ঘটনা শেয়ার না করেন তাহলে আপনি সত্যকে মাটি দেওয়া দিচ্ছেন। আমাদের বাসে প্রায় এরকম ঘটনা ঘটে, সময় পেলে পাঠাবো। খুদা আছে।
আপনাদের সাথে আড্ডাতে ভালোই যাচ্ছে।
এবার মনে হয় আমার জানা মতে প্রথম দুইটা ক্লাব আসছে একসঙ্গে।
না, এর আগেও এসেছিল। এর আগেও আমরা শুরু করেছিলাম যখন ঠিক প্রথম এপিসোডেই তিনটা হল ক্লাব ছিল সম্ভবত। তো যাই হোক, আজকে অবশ্যই আমাদের জন্য স্পেশাল একটা দিন, যেমন ঢাকার বাইরে থেকে দুটি হল ক্লাব এসছে এবং আপনারা অনেক কষ্ট করে এসছেন। তো আশা করি আপনাদের কষ্টটা
জায়গার খোঁজ পাইছিলাম, সেটা হলো আমার বাসা থেকে আর কি দিনাজপুরে।
সেখানে
কিছু একটা প্যারানর্মাল আর কি এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের। তো আমাদের চারজন মেম্বার ছিল, তার মধ্যে কারো কোনো ক্ষতি হয়নি।
প্রত্যেকটা বিষয় অবশ্যই কোনো না কোনো একটা ব্যাখ্যা থাকে, তারপরও কোনো এক জায়গায় যাওয়া, সেই জায়গায় যাওয়ার পর সেই জায়গা সম্পর্কে আগে থেকেই জানা যে সেই জায়গাটা ভয়ঙ্কর কিছু, এবং যাওয়ার পর ভয়ঙ্কর কিছু হয়ে যাওয়া, যাওয়ার আগেই সাহস আর খুলে হয়নি, জায়গাটা যাওয়া হয়নি, তার আগেই আমরা ফেরত এসেছি, বা কোথাও গেলে হয়তো ওরকম কিছু ঘটেনি, কিন্তু ওই যে সময়টুকু কি হতে পারে বা কিছু বোধ হয় হলো, হঠাৎ কোন একটা একটা পাতা নড়ে গেল, হঠাৎ করে
পাতা নড়ে গেল, পাতার আওয়াজটাতেও ভয় ভয় লাগে, কি না কি হইলো, কিন্তু আসলে কিছুই না।
দিনাজপুর, এবং দিনাজপুরে আপনারা যেখানে থাকেন সেই জায়গাগুলোতে, যেমন স্বপ্নুর বলছিলেন যে তার বাড়ির আশেপাশে এরকম অনেক কিছু আছে যেগুলো পরিচিত, যেমন একটা পুকুরের কথা বলেছিলেন,
পুকুরের কথা
বলছিলেন, যে পুকুরের ঘটনাটা হচ্ছে এরকম যে সেই পুকুরটাতে কেউ মানে মাছ চাষ করা যেত, কিন্তু কেউ সেখানে মাছ চাষ করে না, কারণ হচ্ছে সেখানে লাস্ট যিনি মাছ চাষ করার চেষ্টা করেছিলেন রাতের আধারে সেগুলো সব গায়েব হয়ে গিয়েছিল, এবং সেখানে যারা গার্ডরা থাকতেন তারাও ভয়ে থাকতে পারতেন না, এবং সেই পুকুরটা এখন আর সেখানে কিছু হয়
না, এখন সেখানে সেভাবে চাষ হচ্ছে না। সেখানে আগে একটা ঘর ছিল যে চাষ করবে সেখানে পাহারা দেওয়ার জন্য, এখন সে ঘরটাও নেই। আর সেখানে মানুষ দেখা যেত যে গরম লাগলে, গ্রীষ্মের সময় গরম লাগলে সেখানে মাঝে মাঝে বসতো, সেখানে আর এখন সেখানে বসে
কোন জায়গায়? আপনার গ্রামের বাড়িটা কোথায়?
এটা হলো তারাগঞ্জ উপজেলা।
তারাগঞ্জ উপজেলা। তো এরকম আরো অনেক জায়গা আছে আপনার সেই গ্রামের গল্পগুলো অবশ্যই ব্ল্যাক ম্যাজিক হল পাওয়ার মাধ্যমে আমরা সেই গল্পগুলো পাবো, সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। তো আবারও কখনো কোনো এপিসোডে আবারও আসবো ব্ল্যাক ম্যাজিক হল ক্লাবের মেম্বাররা এবং আরো অনেক আড্ডা হবে। এখন আমরা চলে যাচ্ছি, কোথায় চলে যাচ্ছি? নোয়াখালী থেকে আসিফ এবং গল্পের নাম রক্ত তুষা। নামটা শুনেই বোঝা যাচ্ছে কিরকম গল্প, ভয়ের গল্প। তো পড়ছি আসিফের গল্প এবং আসিফ নোয়াখালী জিলা স্কুলে দশম শ্রেণীর ছাত্র। তো পড়ছি তার পাঠানো গল্প রক্ত তুষা। রক্ত তুষা, কে জানে কে এই গ্রামের সরল লোকদের মাথায় হরর সিনেমার কাল্পনিক চরিত্র ভ্যাম্পায়ার তথা রক্ত চষার ভূত ঢুকিয়েছে। কিছুটা রসিকতার সুরে বললাম, শুধু মানুষের রক্তই খায়? গরু ছাগল হাঁস মুরগি কি দোষ করল? গম্ভীর সুরে রহমান বলল, মানুষের মাথা মটকায় রক্ত খায়, এটাই হবো একমাত্র খাওন। আবার মাথাও মটকায়, যত সব আজগুবি গল্প। এবার একটু করুণ স্বরে রহমান বলল, স্যার দয়া করে এলে মজা করেন না, এমনিতেই এখন মাছ রাইট কোনান দেয়া কে শুনে ফেলায়? সামনে পুরো বাড়িটা রক্ত তো সাগো আস্তা না হইরা। গত চৈত মাসে মফিদের পাঁচ বছরের পোলাটারও সারে নেই, দুপুরে খেলতে বেরিয়ে ছিল, পরদিন ওই বাড়িটার সামনে থেকে পোলাটার খাহার মদ কেনার লাশ পাওয়া গেছে। শরীর একেবারে সাদা, একটু রক্তও রাখে নেই। এখন মোটে নটা বাজে, মোটেও মাঝ রাত না, কিন্তু আর কথা বাড়ালাম না, কারণ গ্রামের লোকদের কাছে এটাই অনেক রাত। আর মনে মনে ভাবলাম, হয়তো ওটা কোনো মাজার কেস, তবু কাজ শেষ করে একবার কাল ওই বাড়িটাতে যেতে হবে। গ্রামটি একেবারেই প্রত্যন্ত, ফরিদপুর জেলা সদর হতে প্রায় 50-60 মাইল উত্তরে। নেহাত এই গ্রামে এক প্রভাবশালী মন্ত্রীর পৈতৃক নিবাস, নতুবা এখানে অত বিশাল এলাকা জুড়ে এত টেকসই রাস্তা হওয়ার কথাই নয়। আমি ঢাকা থেকে এসেছি ওই রাস্তার কাজের অগ্রগতি দেখার জন্য আর ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে কথা বলার জন্য, থাকবো 2 দিন। রহমান নামের লোকটিকে আমার দেখাশোনার জন্য ঠিক করা হয়েছে। লোকটি তাগড়া জোয়ান, প্রায় আমার বয়সে 28-29 হবে বয়স। তবে আমি খর্বাকৃতি হলেও লোকটা যেমন লম্বা তেমন চওড়া, কেউ দেখে বলবেই না যে সে এত ভীতু। আমি রাত কাটালাম রহমানের বাড়িতে, সবাই খুব অতিথি পরায়ণ। খাওয়া দাওয়া শেষ করে ঘুমোতে গেলাম, সাড়ে তিনের ক্লান্তিতে বিছানায় শোয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়লাম। রাতে অদ্ভুত একটা স্বপ্ন দেখলাম, আমি একটা বাড়ির সামনে দাঁড়িয়ে আর দূরে রহমানের মস্তকহীন রক্তশূন্য নিথর দেহ পড়ে আছে। পরদিন সকালে স্বপ্নটা মনে পড়তে একটু বিস্মিত হলাম, কিন্তু গুরুত্ব দিলাম না, নিছক স্বপ্ন বলে উড়িয়ে দিলাম। সারাদিন নিজের কাজ করার পর সন্ধ্যাবেলা রহমানকে নিয়ে বেরিয়ে পড়লাম সেই পোড়া বাড়ির উদ্দেশ্যে। যদিও রহমানকে সে কথা বলিনি, তাকে বলেছি শুধু গ্রামটা ঘুরে দেখব। নদীর কাছে এসে কিছুক্ষণ বসলাম, হিমেল হাওয়ায় মনটা ভরে যায়, জ্যোৎস্নার আলোতে সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। রহমান দূরে একটা নির্জন অন্ধকারের দিকে হাত বাড়িয়ে দেখালো, ওটা গ্রামের শ্মশান ঘাট। কৌতূহল হয়ে জিজ্ঞেস করলাম, পোড়া বাড়িটা কোন দিকে? সে বলল, শ্মশানের একদম পাশেই। একটু পর নদীর পার হতে উঠে দাঁড়িয়ে হাঁটা লাগলাম। হাঁটতে হাঁটতে রহমানকে বললাম, চলো পোড়া বাড়ির দিকে যাই। সে থমকে দাঁড়িয়ে বলল, স্যার আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? এই সময় দিক যেমন না। অনেক কষ্টে ওকে রাজি করালাম, কিন্তু ও কিছুতেই ভেতরে ঢুকবে না, সে বাইরে দাঁড়িয়ে থাকবে। কৌতূহল মেটাবার জন্য অগত্যা একা একা ভেতরে ঢুকতে হবে। গ্রামের শেষ প্রান্তে শ্মশানঘাট, তার পাশেই বাড়িটা। পুরো জায়গাটি জুড়ে ভয়ঙ্কর গা ছমছমে নিস্তব্ধতা। দূর থেকে জ্যোৎস্নার আলোতে বাড়িটা দেখা যাচ্ছে, কিন্তু কাছে যেতে বিস্ময়ে আর ভয়ে থমকে দাঁড়ালাম। না, কোনো ভুল হচ্ছে না, এটা সেই বাড়ি। কাল রাত্রে স্বপ্নে আমি যে বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম এটি সেই বাড়ি। রহমান বাড়িটি থেকে সামান্য দূরে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে ভাবলাম, সত্যি কি তার জন্য কোনো করুণ পরিণতি অপেক্ষা করছে? তারক্ষণে নিজেকে বুঝ দিলাম এটা একটা স্বপ্ন মাত্র। মনের ভয় উপেক্ষা করে ঢুকলাম বাড়ির ভেতর। ছোট্ট একতলা বাড়ি, সদর দরজার সামনে বসার ঘর, তারপর একটা করিডোর পেরিয়ে তিনটি ঘর, চার পাঁচটি পুরনো আমলের সাধারণ বাড়ির মতো। তবে অনেক দামি দামি জিনিস থাকা সত্ত্বেও কোনো জিনিস খোয়া যায়নি। এতে অবশ্য রক্তচোষারই কৃতিত্ব। তার ভয়ে কেউই বাড়ির ভেতর ঠোকারে সাহস পায় না, চুরি তো দূরের বিষয়। প্রথম দরজা খুলে ভিতরে ঢুকলাম, অনেকটাই ফাঁকা, প্রায় কিছুই নেই। দ্বিতীয় ঘরটার অবস্থা একই রকম, সেদিক থেকে তৃতীয় ঘরটা একটু বেশি উন্নত। দেখে মনে হলো শোবার ঘর, বিশেষ কিছু আসবাব ছাড়া ভূত কিংবা রক্তচোষার নামগন্ধ নেই। ভাবলাম নিরাশ হয়ে ফিরে আসতে হবে, কিন্তু আমার চরম দুর্ভাগ্য আমাকে নিরাশ হতে দিল না। হঠাৎ প্রথম ঘরটা থেকে একটা আওয়াজ শুনলাম, তাহাদের ওইদিকে গেলাম, কিছুই নেই। কৌতূহল মেটানোর জন্য ভেতরে যেতে একা একা দরজা বন্ধ হয়ে গেল। হঠাৎ কিছু বুঝে ওঠার আগে চারদিক থেকে আমাকে ঘিরে ফেলল 10-12টা ছায়া মূর্তি। তাদের রক্তচক্ষু বিশিষ্ট মুখের মধ্যে এক অন্যরকম পৈশাচিক হিংস্রতা। এ কি সেই রক্তচোষার দল? কিন্তু তা কি করে সম্ভব? আমি যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। কিছু না ভেবে পেছনে ফিরে গায়ের সমস্ত জোর দিয়ে দরজায় ধাক্কা দিতেই দরজাটা ভেঙে পড়ল। এক দৌড়ে করিডর আর তারপর বসার ঘর পেরিয়ে বাইরে চলে এলাম। দেখি একটু দূরে দাঁড়িয়ে আছে রহমান। রহমান তাড়াতাড়ি চলে গেল এখান থেকে, তাড়াতাড়ি, এখানে আর এক মুহূর্তও নয়। রহমান কোনো উত্তর দিল না, তার পিঠে ধাক্কা দিয়ে আবার ডাকলাম, স্যার আপনারে তো আসতে মানা করছিলাম। বলতে বলতে সে ঘাড় ঘোরালো, তার শরীরটা একটু নড়ল না, শুধু মাথাটা 360 ডিগ্রি ঘুরে আমার দিকে তাকালো। আমি হতভাগ হয়ে দাঁড়িয়ে রইলাম, ভয়ে শিউরে উঠলাম। সে আমাকে বাম দিকে তাকাতে ইশারা করলো। এই কি, বাম পাশে তাকাতে আঁতকে উঠলাম। গতকাল রাতের স্বপ্নের পুনরাবৃত্তি ঝোপঝাড়ের সামনে পড়ে আছে রহমানের মস্তকহীন রক্তশূন্য দেহ। কয়েক হাত দূরে তার স্থির দৃষ্টি সম্পন্ন মাথা দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। ভয়কে উপেক্ষা করে রাগে ক্ষোভে ফিরে তাকালাম রহমান রূপী পিশাচটার দিকে। ছায়ামূর্তিগুলোর মতন তার অক্ষিগোলকও রক্ত বর্ণ ধারণ করেছে, ঠোঁটের এক পাশে লেগে আছে তাজে রক্ত। হাতের টর্চটি সজোরে আঘাত করলাম তার মাথায়, কিন্তু হায়, মৃত্যুর আগে আমাকে আরো একবার রোমাঞ্চিত করে টর্চটি তার মাথা ভেদ করে চলে গেল। মুচকি হাসি দিল রক্ত পিশাচটা, ঠোঁটের দুই কোণে ফুটে উঠল তীক্ষ্ণ দাঁত।
খুবই
অসাধারণ
লাগছে, শুরুতে বলে একটু ভয় লাগছিল, এখন কেমন লাগছে?
এখন অবশ্য খুব ভালো লাগছে।
এমনি গল্পগুলো শুনে কি ভয় লাগেনি? প্রশ্নটাই কিছুটা উল্টা পাল্টা করে।
আপনাকে দেখিয়ে দিয়ে আছে বংশ রাজ হর ক্লাব আছে এত দূর থেকে আপনারা এসছেন। আমি আমি খুবই মানে আপ্লুত আসলে, এবং মানে যখন ঢাকার বাইরে থেকে যারা আসে এইরকম একটা সময়ে বা এমনিতেও ঢাকার বাইরে থেকে আসা অনেক কঠিন, এবং তারপর আবার এরকম উইকের একদম ব্যস্ততম একটা দিন বৃহস্পতিবার সেরকম একটা সময় ঢাকার ভেতর চলাচলে অনেক বেশি কঠিন। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা এত কষ্ট করে এসেছেন। তো যেটা হচ্ছে যে এই যে এতক্ষণ পর্যন্ত আমরা থাকলাম স্টুডিওতে থাকলাম, গল্পগুলো শুনলাম, পুরো এপিসোড জুড়ে আজকে আপনার সাথে ছিলাম, কেমন লাগলো?
খুবই অনেক ভালো লাগছে যে আজকে এত কষ্ট করে এসে এত সুন্দর একটা হলো যে আপনার শো আমরা উপস্থিত হতে পারছি।
নেক্সট আবারও আপনাদেরকে কল করব।
নেক্সট অবশ্যই, যেহেতু সম্পর্ক তৈরি হয়েছে তার মানে আমরা আসবো মাঝে
মাঝে। ব্যাপারটা কেমন যেন ওই মানে দুই বাড়ির ভেতর যখন ছেলে এবং মেয়ের বিয়ের মাধ্যমে যে সম্পর্ক উন্নয়ন, এরকম মনে হচ্ছে ব্যাপারটা না? অবশ্যই হর ক্লাবের যারা মেম্বাররা আছেন এবং তাদের অনুপ্রেরণা, তাদের ভালোবাসার কারণে ভূতেশ্বর হর ক্লাব এগিয়ে যাচ্ছে। তো সম্পর্কটা তখনই সৃষ্টি হয়েছে যখন ভূতেশ্বর হর ক্লাব অন এয়ার হচ্ছে, ঠিক তখন থেকেই সম্পর্কটা তো সেই সম্পর্ক এগিয়ে যাচ্ছে, সেই সম্পর্ক এগিয়ে যাবে, এবং এই ভালোবাসার সম্পর্কের মাধ্যমে ভূতেশ্বর হর ক্লাব এগিয়ে যাবে। আপনারা আসবেন স্টুডিওতে, আপনাদের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করবেন, আপনাদের যা গল্প লেখেন সেই গল্পগুলো আসবে। আরো জানিয়ে দিচ্ছি ভূতেশ্বর@radiofuji.fm এই ঠিকানায় আপনার গল্পগুলো পাঠিয়ে দিবেন। আপনারা যারা গল্প লিখতে চান, হরর গল্প লিখতে চান, তাদের সেই হরর গল্পগুলো আমাদের পাঠাতে পারেন, সেই হরর গল্পগুলো পড়ে শোনাবো, এবং সেই পড়ে শোনানোর মাধ্যমে অনেক অনেক মানুষ সেই গল্পগুলো সম্বন্ধে জানতে পারবে। আপনি সেই গল্পগুলো দেখতে যাচ্ছি কোথায় খুঁজে পাবেন? @radiofuji.fm এই ঠিকানা মেইল করে দেবেন, সাবজেক্ট ফিল্ড অবশ্যই লিখতে ভুলবেন না, ভূতেশ্বর হরর ক্লাব বা শুধু হরর ক্লাব। তো আমার সাথে এতক্ষণ ছিল জিশান, হাবিব এবং স্বপ্নীল, অনেক 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 ধন্যবাদ এত কষ্ট করে আসার জন্য এবং আপনাদের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করার জন্য। সামনে আপনাদের রাজ হর ক্লাব থেকে আরো আরো অনেক কিছু করছি, এবং যেহেতু আপনাদের এক বছর পূর্তি, ঠিক ভূতেশ্বর হর ক্লাবের এক বছর পূর্তি কয়েকদিন পরে, তো আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। তো আশা করি আপনাদের কাছে অনেক অনেক নতুন নতুন অনেক সুন্দর সুন্দর গল্প পাবো, আর অনেক কিছু পাবো, সেই কিছু প্রত্যাশা আজকে আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। তবে ভূতেশ্বর হর ক্লাব থেকে এখনই বিদায় নিচ্ছি না, আরো একটা গল্প এই মুহূর্তে আপনাদের শোনাচ্ছি, এবং তারপর একটা গান শুনবো আমরা, স্টোরির পরের গান। তো আমাদের সাথে আছে মুসা, এবং মুসা জেমস এর গান শুনতে চেয়েছে, একটা জেমস এর গান থাকছে। তো পরপর দুটি মানে গল্প এবং গান, এই দুটি জিনিস শুনে আবারও ফিরে আসছি আপনার সাথে কথা বলার জন্য। শুনছেন রেডিও ফুটি ডিট এফ এম, শুনছেন ফুট এফ এম হর ক্লাব, আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন। ভূতেশ্বর হর ক্লাব শুনছেন, আজকে আমাদের ভূতেশ্বর হর ক্লাবের কিন্তু সময়টা একদমই শেষ। একটু আগে একটা স্টোরি শুনলাম, একটা ঘটনা, ভূতেশ্বরের প্রচারিত একটা ঘটনা, পরবর্তী সেটা এই গল্প আকারে ভূতেশ্বরের ঘটনাগুলো থেকে গল্প করেছে, বই বের করা হতো একুশের বই মেলায়, সেখান থেকে একটা গল্প, সেটা আপনারা শুনলেন। এর আগেও এটা ভূতেশ্বর হর ক্লাবে শোনানো হয়েছিল, এবং এই গল্পটা আমার কাছে মানে ঘটনা হিসেবে খুবই ইমোশনাল একটা ঘটনা, ভয়ের তো অবশ্যই, সেই সাথে খুব একটা ইমোশনাল একটা ব্যাপার, এবং পড়তে গিয়েও খুব ইমোশনাল হয়ে যেতে হয়। বাবা নিয়ে বা বাবা মা নিয়ে গল্প সবসময় মানে বাবা মা তো আসলে ইমোশনের একটা জায়গা। এবং আমার একটা ছোট্ট একটা অভিজ্ঞতা শেয়ার করি, যেহেতু হর ক্লাবের একদম শেষ দিকে, তো একটা অভিজ্ঞতা শেয়ার করি, সেটা হচ্ছে মানে স্কুলে থাকতে যে বক্তৃতা প্রতিযোগিতা যেগুলো হতো, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, তো আমার নিজের জীবনে দেখা এরকম, তো সিক্স বা সেভেনে পড়ি, একজন খুব ভালো একটা বক্তা, তার সাবজেক্ট ছিল যে আমার বাবা। তো যেটা হলো যে সে উঠলো মঞ্চে, তার আগে তো লটারি হয়, লটারিতে তার আসলো আমার বাবা, তো সে বলা শুরু করলো আমার বাবা, তো সে না কিছু বলতে পারলো না, মানে সে বলতেই পারলো না, সে এমনিতে খুবই ভালো বক্তা কিন্তু কেন যায় না উপস্থিত বক্তৃতাতে, সে আমার বাবা নিয়ে তারপর কিছু বলতে পারেনি। তো ঠিক ঠিক তার পরের বছর, ঠিক পরের বছরই এরকম লটারি হলো এবং আমার ভাগ্যে পড়লো আমার বাবা। তো আমার তখন হচ্ছে সেই দিনের কথা মনে করেছিল, তো সেই ছেলেটা কিছুই বলতে পারেনি, এবং একজন ম্যাডাম আমাদের, তিনি হচ্ছেন বিচারক ছিলেন, তিনি বলছিলেন যে আমার বাবা দেখে খুব ইমোশনাল হয়ে গেছে, আর কিছু বলতে পারছে না। তো সেম আমার ক্ষেত্রে বিষয় আসলো আমার বাবা, এবং মানে আমি এর আগে পরে অনেকবারই উপস্থিত বক্তৃতা দিয়েছি, পুরস্কার পাওয়া না পাওয়ার ব্যাপারটা বড়রা কিভাবে কথা বলেছি, কিন্তু আমিও না সেদিন কিছুই বলতে পারিনি। আমি সম্ভবত আসলে বাবা নিয়ে কথা বলতে গিয়েই কেমন যেন একটা ইমোশনাল ব্যাপার চলে আসে, বা মনে আসলে কি বলবো না বলবো এরকম একটা ব্যাপার। তো যাই হোক, হয়তো বা এখন এই বয়সে আসার পর যদি বলা হয় হয়তো যে একটা কথা বলতে পারবো, মানে দু একটা কথা বলতে পারবো। তারপর আসলে ওই ব্যাপারটা আসলে এখনো মনের মধ্যে লেগে আছে যে হয়তো বা এতটা ইমোশনাল হয়ে গিয়েছিলাম বা গিয়েছিল সেই ছেলেটা, যে কিছুই আর বলা হয়নি, অথচ কত কত না স্মৃতি কত কিছু। যাই হোক, বাবা মারা সবসময় ভালো থাকুক, কারণ বাবা আমাদের সবসময় চাহিদা থাকে, কামনা থাকে, তো সন্তান দিনে সন্তান হিসেবে বাবা মার প্রতি অনেক অনেক ভালোবাসে, এবং তারা ভালো থাকুক, তাদের ভালো থাকা দেখলেও অনেক ভালো লাগে। তো যাই হোক, আজকের মতো ভূত এফএম হরর ক্লাব এখানেই শেষ হচ্ছে। আগামীকাল ঠিক তিনটার সময় চলে আসবো আবার ও আইজি নিয়ে, পুরনো সব গানের আয়োজন 3 ঘন্টা যাবৎ। তো কালকে কিন্তু ও আইজির একটা খুব বড় একটা চমক আছে, চাওয়াটা খুবই চমৎকার যাবে আশা করি, এবং খুব সুন্দর কিছু গান নিয়ে। এবং আর কি কিছুটা স্পয়লার দিয়ে দিই, কালকে ফার্স্ট আওয়ারটা মূলত আল পাচু, জেমস, এলআরবি, নগর, বাউল ফিলিংস এদের গানগুলো থাকবে, এবং এদের একদম ডায়মন্ড ডায়মন্ড কিছু গান রাখা হয়েছে, শুদ্ধাই না সোলসেরও গান আছে। তো এই সব কিছু একটা নির্দিষ্ট কারণে যে গানগুলো সিলেক্ট করা হয়েছে তার পেছনে একটা কারণ আছে। আমি যে ছোট্ট একটা হিন্ট দিয়ে দিই, যারা শুনেছেন প্রিয় আকাশী, আপনারা জানেন যে প্রিয় আকাশী গানটা করা হয়েছে প্যারিসের চিঠি নামক একটা কবিতা থেকে, এবং এই কবিতাটা লিখেছিলেন লতিফুল ইসলাম শিবলি, এবং লতিফুল ইসলাম শিবলি বাংলাদেশের অন্যতম, বাংলা গানের অন্যতম শ্রেষ্ঠ একজন গীতিকার। তো তার গান দিয়ে সাজানো হয়েছে ফার্স্ট আওয়ারটা, খুবই সুন্দর সুন্দর গান। আমি শিওর যে যারা লতিফুল ইসলাম শিবলির নাম শোনেননি, লতিফুল ইসলাম শিবলির গান শুনেছেন, লতিফুল ইসলাম শিবলির গান শোনেননি এমন না, তার লেখা গান শোনেননি এরকম বাঙালি আমার খুঁজে পাওয়া যাবে খুব একটা। তো সেই রহস্য আসলে নেক্সট আপনি কালকে ফার্স্ট আওয়ারই মানে আপনি বুঝতে পারবে যে কোন গানগুলো লেখা তাই এত জনপ্রিয় জনপ্রিয় গান তার আছে। আর তো কালকে ফার্স্ট আওয়ারটা নিয়ে আমি খুব এক্সাইটেড এবং আছে প্রথম হওয়ার কাপ থেকে করছি, গান শুনতে শুনতে বিদায় নেব, আপনার লেখা হরর গল্পগুলোর অপেক্ষায় থাকবো অবশ্যই। আর শেষ সময়টাতে কয়েকটা কমেন্ট একটু করে নিচ্ছি ফেসবুকে, ইফতেখার আলম আছেন আমাদের সাথে, লিখেছেন নাথিং বেস্ট লিসনিং টু হরর স্টোরিজ ওয়াইল হোম অ্যালোন ফ্রম স্টুডিও ইউ গাইস, ও থ্যাংক ইউ। ইব্রাহিম আছেন আমাদের সাথে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, সাথে আছি ভাইয়া, ভাষণ এখানে লিখেছেন হেডপি কাহিনীর রক্তচর্ষা আছে, সাহানুল হক রিফাত লিখেছেন ভয়ানক রক্তচর্ষা পাঠ আছি, ইয়াজুল ইসলাম পিয়াস লিখেছেন অনেকদিন পর দুজন আপনাকে শুনছি, আচ্ছা আরেকজনকে ফুলবাড়ির নাইনকে বলে দেন ওর রুমের পেছনে ভূত আছে। আচ্ছা তো নাইন আপনাকে পিয়াস জানাচ্ছে আপনার রুমের পেছনে নাকি ভূত আছে। আওসান বয় শুভ লিখেছেন থ্যাংক ইউ, অনামিকা রয় লিখেছেন অবশেষে আমার ভূত দেখার স্বপ্ন মিটলো হাও, ভাসানী গান লিখেছেন শুনতে খুব ভালো লাগছে, শিবরমিনের গান শুনতে চেয়েছেন বাপ্পি, চেষ্টা করবো, শিবরমিনের একটা গান কিন্তু মানে এই একদম শুরুতে হয়েছে জাদুকর। তাওয়াবুর রহমান আছেন, গান শুনতে বিরক্ত হচ্ছেন, আছে ইমন খান নাটোর থেকে, আছে আছে আপনাদের সাথে রায়ান ত্রিয়ানসন, আচ্ছা খুব কঠিন নাম, অনেকদিন পর শুনছি, আচ্ছা কাহিনী করে চলছিল, থ্যাংক ইউ। মাইন সোহান সোহান আচ্ছা লিখেছেন বস আমি আচ্ছা ফার্স্ট টাইম শুনছি, বগুড়া এইচ কলেজ হলে থেকে, প্লিজ আমার কমেন্টটা করবেন বস, আপনি আপনাদের ফ্রেন্ড বস, আমি ওকে বস থ্যাংক ইউ। আশরাফুল ইসলাম রিয়াদ আছেন আমাদের সাথে গাজীপুর থেকে শুনছেন, সি এম নজরুল ইসলাম নাজমুল ইসলাম এখানে গল্পগুলো সুন্দর, রাফিউর রহমান রাহাত বলেছেন আমার কমেন্ট পড়েন না কেন, ওই যে বললাম আরও আরও অনেকেই আছেন আমাদের সাথে, কোহিদ হাসান আছেন বগুড়া থেকে, আর জি ইমরান আছেন আমাদের সাথে নোয়াখালী থেকে, তিনি আরও আছেন, এম এইচ হৃদয় খান, মোহাম্মদ রাব্বুল আছেন লিখেছেন এখনই যোগ দিলাম একার ঘরে শুনছি রাজশাহী নহাটা থেকে, তাওয়াবুর রহমান আছেন ফার্স্ট টাইম শুনছি, তৌহিদ হাসান লিখেছেন ভাই কি করেছে ভাই বুঝলাম না তো, মোহাম্মদ রাব্বুল, আল হোসাইন আছেন আমাদের সাথে, আরিফ আজকের পার্টিতে তেমন একটা মজা পান নেই, সিরিজ যখন তখন তো গল্পের চেইন এগিয়ে যাচ্ছে, সব এপিসোডে হয়তো সমান এক্সাইটমেন্ট হয়তো কাজ করবে না, কি জানে নেক্সট এপিসোডে হয়তো বা সেটাকে আগের সবগুলো থেকে হয়তো ছাড়িয়ে দিতে পারে, অপেক্ষা করুন শুনতে থাকুন। আমাদের সাথে আছেন আরও আছেন রাফিউর রহমান রাহাত, জয় খান আর ময়মনসিং থেকে শুনছেন ভালো লাগছে, অনামিকা রয় আছেন মানুষের নিচে ফোন রেখে কানে হেডফোন দিয়ে বইতে মুখ ঠেকিয়ে লুকিয়ে লুকিয়ে শুনছি। স্বপ্নবাস ভিক্ষুক আছেন আমাদের সাথে টাঙ্গাইল থেকে শুনছেন। আচ্ছা বাপ্পি রাউফ ইসলাম, রাসেল ভাই আপনাকে ভালোবাসি, রাসেল ভাইকে জানিয়ে দেবো। এবং আরো আরো আছেন সাবির উদ্দিন সামি আছেন আমাদের সাথে, আরো আছেন শাওন আহমেদ, শ্রাবণ, জয় খান, অসম ভাই শুভ, জয় খান, রাউফ ইসলাম, আলিফ হোসেন, তানভীর হোসেন, সাবি উদ্দিন সামি সহ আরো আরো অনেকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত সাথে থাকার জন্য, কমেন্ট করে ইন্সপায়ার করার জন্য। এবার যেটা করবেন, আপনার লেখা সে ক্রিয়েটিভ গল্পটা আমাদের পাঠিয়ে দেবেন ভূতেশ্বর.fm@gmail.com মেইল করে সাবজেক্ট ফিল অবশ্যই লিখবেন। হরর ক্লাব গান শুধু শুধু বিদায় নিচ্ছি, শুধু রেডিও ফুটি এডিট এফ এম অ্যান্ড ফুটি এক্সক্লুসিভলি অন fusionbd.com.